exclusively on FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়। ডরের 134তম পর্বে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ। আমি আরজে কিব্রিয়ার পক্ষ থেকে এবং আমার টিমের পক্ষ থেকে। লোবান সুমন রয়েছে অন দ্য স্পট থেকে এবং রাত 12টায় যোগ দেবে আমার সঙ্গে ট্যারট কার্ড রিডার রেজা ভাই। প্রথমেই আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, এই অনুষ্ঠানটির একটা বিশেষ অংশ আমরা বলবো ফেসবুক লাইভ, যেটি প্রচারিত হবে আগামীকাল রাত 11:50 ডর ট্যারট পেজ থেকে। প্রথমেই আপনাদেরকে বলে নিচ্ছি, এবার আমরা এমন একটি জায়গা থেকে আপনাদেরকে লাইভ দেখাবো যেটা রীতিমতো অবিশ্বাস্য। একটি ভুতুড়ে বাড়িকে আমরা নিরাপদ অবস্থানে ফিরিয়ে নিয়ে আসব। যাই হোক, আমরা ডর ট্যারটের গল্প না হয় ঠিক রাত 12টায় আপনাদের সঙ্গে করব, কিন্তু এখন যাদের গল্প এখানে উপস্থাপিত হবে সুমনের কাছে, তারা হচ্ছেন রাজু এবং আমিত। কথা না বাড়িয়ে প্রথমেই অন দ্য স্পটে যাওয়ার সাউন্ড বাইট মেঘনা নদীর কোন একটি বটগাছতলায়।
সুমন, আজকে কিভাবে যাওয়া?
এই যে চুপচাপ চুপচাপ গাড়িতে উঠবো, বসবো, নাক ঢেকে ঘুমাবো,
বা
তারপরে জায়গা যখন পৌঁছে যাবো নামে যাবো।
নিজেদের গাড়ির শান্তি নাকি?
সেটাই,
নিজের গাড়ি।
আসলে আজকে আমি নিজে একটু টায়ার্ড, মানে জানি না কেন আজকে টায়ার্ড লাগছে, তবে আজকে আমি গাড়িতে আমি আজকে দোয়া করছি যে অনেক যেন জ্যাম থাকে, জ্যাম সময় বেশি লাগবে, গাড়িতে বসে একটু ঘুমাবো। তুমি মানে
আমিও ঘুমাবো,
তুমি তো জানো যে গাড়িতে উঠলে আমার
অটো ঘুম চলে আসে,
যদিও ওটা খুব খারাপ।
কিন্তু আজকে না বললো যে ইয়েটা অনেক কঠিন, জার্নিটা নাকি একটু বেশি ঝামেলা কর?
খুব বেশি ঝামেলা হবে না। এখান থেকে আমরা মেঘনা ঘাটে যাবো, মেঘনা ঘাটে যাই, গাড়ি থেকে নামবো, ওখান থেকে ট্রলার নিব, ট্রলারে করে তুমি স্পটে চলে যাবো। একদম সিম্পল।
রাত্রে ট্রলারের ব্যবস্থা থাকবে?
এত রাতে ট্রলারের ব্যবস্থা আছে? আমি যেখানে আছি তোমার এত কিছু ভালো?
ওকে, তাহলে লেটস মুভ, চলো আমরা রওনা হই।
খেয়াল রাখবা,
তোমার তাই, চলো স্টার্ট করি আমরা।
প্রথমে গাড়িতে করে ঢাকা থেকে আমরা পৌঁছাই মেঘনা ঘাটে।
শব্দ এবং বাতাসটা, এই জায়গা কিন্তু শীত, ভালোই শীত।
লোকান উপরে তাকাও,
চাঁদ পরে চাঁদ দেখছি। হ্যাঁ, চাঁদ তো প্রথম থেকেই মনে মনে এনজয় করতে আছি, যখন তুমি গাড়িতে ঘুমাচ্ছিলাম দুর্দান্ত রকম।
আমার যতটুকু মনে হচ্ছে যে দূরে দিক নিয়ে চালু করতেছে, ওখানেই হচ্ছে আমাদের স্পট। কিন্তু
ভালোই
দেখতে, খুব কাছে মনে হয়, কিন্তু যেতে কিন্তু অনেক
বহুত সময় লাগবে। হ্যাঁ, দিনের বেলা আসতে পারলে মজা হতো, এখন রাত্রিবেলায় কি হবে জানি না।
মেঘনা ঘাট থেকে ট্রলারে করে আমরা পৌঁছাই আমাদের আজকের স্পট, সেই বটগাছতলায়।
এতক্ষণে আপনারা সবাই জেনে গেছেন যে আসলে আমরা কোথায় এসে পৌঁছেছি। আমরা এই মুহূর্তে আছি মেঘনা নদীর পাড়ে এবং একটা বট গাছের নিচে, এবং স্বাভাবিক কোনো বট গাছ নয়, একটা হন্টেড বট গাছ। আমাদের সামনে বিশাল বিস্তীর্ণ নদী, মেঘনা নদীর যে বিস্তীর্ণ এটা আমার বলে বোঝানোর অপেক্ষা রাখে না। আমরা যেখানে বসেছি ডান পাশে হচ্ছে আরো একটা জায়গা আছে যেটাও অনেক অর্থে হন্টেড বলা যায়, কিন্তু ওখানে আমরা নিতে পারিনি কোনো একটা কারণবশত, ওখানে পৌঁছানো যাচ্ছিল না। ঘটনাতে যাওয়ার আগে যদি জায়গাটা দেখতে চান তাহলে আপনি ফেসবুকে যোগ দিতে পারেন আমাদের সাথে, www.facebook.com facebook.com/rjsuman.dor আমি স্পেলিংটা বলে দিচ্ছি SUMAN সুমন তারপর একটা ডট চিহ্ন দিবেন তারপর হচ্ছে ডর DOR ডর এই ভিডিওটা দেখতে পারেন এবং ঘটনা শোনার আগে আসলে আপনি কল্পনা করতে পারেন জায়গাটা কেমন এবং ফেসবুকে ছবিও দেওয়া রয়েছে পুরো বটগাছের তবে আলোর স্বল্পতার কারণে আমরা খুব ভালোভাবে হয়তো পুরো জায়গাটা দেখাতে পারছি না তবে যতটুকু সম্ভব আমরা ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি তো ধীরে ধীরে পুরো এপিসোড জুড়ে মানে পুরো এই সময়টা জুড়ে আমরা এই জায়গার যে কাহিনী রয়েছে বা যে ঘটনাগুলো ঘটে গেছে বা মানুষের মুখে মুখে প্রচলিত আছে এগুলো আপনাদের সাথে আমরা তুলে ধরব সেই সাথে আমার সাথে যেই অতিথিরা আজকে আছে তাদের ঘটনাগুলো কিন্তু আমরা জানব এবং আজকের যে এনভায়রনমেন্টটা কিরকম একটু অতিথিদের কাছেও জানি যে একটু আপনার কাছে শুনি কেমন লাগছে এই স্পটে এসে সামনে বিশাল নদী
সত্যি সুমন ভাই জায়গাটা খুবই ভৌতিক ভয়ঙ্কর বটে তমতমে গা তমতমে পরিবেশ
আকাশে পূর্ণিমার চাঁদ আছে তবে অত বড় না যদি ভৌতিক বিষয়টা যদি এখান থেকে বাদ দেওয়া যায় এনভায়রনমেন্টটা অনেক সুন্দর
চাঁদের আলোটা কিন্তু একটু ভিন্ন রকম
ভিন্ন একটু খুব ভালো লাগছে এনভায়রনমেন্টটা কিন্তু যখনই আপনার এই বটগাছটার কথা মাথায় আসবে এবং এই বটগাছের পেছনের ইতিহাসের কথা মাথায় আসবে এই সুন্দর এনভায়রনমেন্ট মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর এনভায়রনমেন্টে পরিণত হবে চলেন আমরা কি এই ঘটনা সমস্ত কিছু আমরা জানবো ধীরে ধীরে আপাতত আমরা মূল জার্নি শুরু করতে চাই অর্থাৎ সুমনের সাথে যেই অতিথিরা আজকে আছে তাদের কি এক্সপেরিয়েন্স রয়েছে সেই ঘটনাগুলো দিয়ে আমরা আমাদের মূল জার্নিটা স্টার্ট করতে চাই এবং তার আগে একটু পরিচয়টা ডেফিনেটলি জানবো যদিও পুরো ডর টিমের সবাই জানে রেডিওতে যারা শুনছে তারা তো যেহেতু জানে না সো আরো একবার আমরা পরিচিত হতে চাই আপনার নামটা একটু জানি
আমি রাজু সুনামগঞ্জ থেকে আসছি
সুনামগঞ্জে থাকেন রাজু ভাই কি করেন আপনি
আমি পেশায় ব্যবসায়ী
ব্যবসা করেন ওকে ঠিক আছে আমরা তাহলে শুরু করি আমার ধারণা আপনার কাছে কিছু ভালো ঘটনা আমরা পেতে যাচ্ছি সো আমরা শুরু থেকেই জানতে চাই আসলে কিভাবে আপনার এই ধরনের হরর এক্সপেরিয়েন্সের সূত্রপাত হয় আপনার লাইফে
আমার বাসা থেকে ক্রিস্টাল মিশন হচ্ছে আপনার 40 কদম বা 50 কদম দূরে এবং ওইখানে চার্চ আছে এবং ওদের কবরস্থান আছে এবং ওইখানটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা ছিল রাতের বেলা কি দিনেও অনেকেই ওই এলাকায় ঢুকতে সাহস পেত না এমনকি আমাদের সহপাঠীর মধ্যে একটা সবসময় একটা ভাব থাকতো যে কে সাহসী কে সাহসী এটা বোঝানোর জন্য তো অনেক সময় ওরা বাজি ধরত যে ওইখানে কে যাইতে পারবো রাত্রে 12টার দিকে তখন আমি হঠাৎ করে বলে উঠলাম যে আমি যাব তো ঠিক 12টার আগ মুহূর্তে আমরা ওইখানে গেলাম যাওয়ার পরে ওদের সাথে আমার বাজি ধরা হলো আমি আল্লাহর নাম নিয়ে দোয়া টোয়া পরে ওখানে চলে গেলাম
কবরস্থানে
ছোট একটা রাস্তা হেঁটে যাচ্ছি যখনই ঢুকবো হঠাৎ আমার গা ঠান্ডা হয়ে গেল যেমন একটা ভয়ঙ্কর একটা পরিবেশ চতুর্দিকে যেন কি জানি আছে এরকম পরিবেশ যত সামনে যাচ্ছে দেখতেছি ডান দিকে কবরের মাটি কুড়া বা দিকে কবরের মাটি কুড়া তারপর যখন আমি একদম মধ্যস্থলে পৌঁছালাম তখন দেখলাম যে একটা কবর কবর থেকে একটা লাশের প্রায় বডির অর্ধেকটাই বেরিয়ে আসছে
মানে কবর কি খোড়া ছিল
হ্যাঁ খোড়া ছিল সম্ভবত শিয়াল কুকুর বা অন্য কিছু করছে এবং ওদের কবরে কিন্তু একদম নেম প্লেট থাকে
হ্যাঁ নেম প্লেট থাকে
তো ওটা পরে দেখলাম আমারই এক বড় ভাই মানে মহল্লার যেহেতু কবরস্থানটা আমার মহল্লাতেই ছিল ওনার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল আমার ওনার লাশটা দেখার পরে খুবই খারাপ লাগে আমার খুবই কষ্ট লাগে মৃত্যুর কিছুদিন আগেও আমরা একসাথে ক্রিকেট খেলছি
মানে মৃত্যুটা কিভাবে হয়েছিল
কেউ কেউ বলে উনি সুইসাইড করছে আবার কেউ কেউ বলে ওনাকে হত্যা করা হয়েছে এটা পুলিশ রিপোর্টে আসে কি কারণে উনি মারা গেছেন আসলে আইডেন্টিফাই করা যায় নাই
তোটুকু বুঝতে পারছি যে যেটা হচ্ছে মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না
হ্যাঁ স্বাভাবিক ছিল না হ্যাঁ স্বাভাবিক ছিল না এবং ওনাকে যখন দাফন করা হয় তখন আমি নিজে উপস্থিত ছিলাম
আচ্ছা আচ্ছা
আর ঠিক তখনই আসলে আমার মনের মধ্যে আসে যে আমি তো বন্ধু বান্ধবের সাথে বাজি ধরে আসছি আমি সাহসী এটা প্রমাণ করতে হবে ঠিক ওনার কবরের পাশেই আমি একটা খারাপ কাজ করি তখন আমি ক্লাস 7 এ পড়তাম এতটা বুঝতাম না আসলে এটা একটা পবিত্র জায়গা আমি সরি সবার কাছে তারপর ওইখান থেকে চলে আসি ধীরে ধীরে যখন আমি কবরের গেটটা একটা গেট ছিল লোহার গেট দেওয়া গেটটা ক্রস করতে চাই আচমকাই একটা দমকা হাওয়ার মতো চলে আসে যে আমি ওখান থেকে বেরোতে পারতেছি না কোনোভাবেই তখন ওটা আমার বন্ধু বান্ধবরা কিন্তু বুঝতে পারতেছে না ওরা আমাকে দূর থেকে ডাকতেছে যে তোর পিছে কেউ একজন তোকে টানতেছে তাড়াতাড়ি আয় ওরা কিন্তু দেখছে স্পষ্ট যে পিছন থেকে কিছু একটা আমাকে টেনে
মানে দূর থেকে ওরা দেখতে
পাচ্ছে ওরা দেখতে পাচ্ছে কারণ ওইখানে কিন্তু অনেকগুলো লাইট ছিল আলোর ব্যবস্থা থাকে আকৃতিটা ছিল মানুষের মতো আমি বুঝতেছি যে আমার সামনে থেকে কেউ পুশ করতেছে পেছন থেকে না
আচ্ছা
আমি দেখতেছি যে সামনে থেকে আমাকে বাতাসের মতো একটা কিছু ধাক্কা দিয়ে রাখতেছে ওরা দেখতেছে আমাকে পেছন থেকে টানতেছে তো যাই হোক আমি তখনও নামাজ পড়তাম দোয়ার শুরু করলাম হঠাৎ করে দেখলাম যে না ওই যে অদৃশ্য যে শক্তিটা ওটা আমার আশেপাশে আর নাই তখন আমি চলে আসলাম মেইন রোডে উঠলাম তো বন্ধুদের সাথে যে বাজি ছিল বাজির অ্যামাউন্ট আমি নিলাম নিয়ে আমি বাসায় চলে গেলাম বাসায় যাওয়ার পর আম্মা হঠাৎ করে আমার রুমে আসলেন তখন যেহেতু ছোট এত রাত তুমি কোথায় ছিলাম? আমাকে হালকা আঘাত করলেন, আমি ওগুলাকে হেসে উড়িয়ে দিয়ে শুতে গেলাম। তখন ঘুমের মধ্যে চলে গেছি। ঠিক কয়টা বাজে রাত বলতে পারবো না, হঠাৎ করে দেখলাম যে কেউ এখানে আমার দরজা নক করতেছে, কিন্তু ঢুকতে পারে না।
আপনি কি তখনও ঘুমে নাকি?
আমি তখনই ঘুমে, কিন্তু আমি বুঝতেছি যে কেউ একজন নক করতেছে, সে আমার ঘুমে ঢুকতে চায়। আমি খুলে দিচ্ছি না, এ রাতে আমার কিচ্ছু হয় নাই। তার আগে বলে রাখি, আমার আম্মা কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন প্রতিনিয়ত, আব্বু আছেন। আর আম্মা ঘুমানোর আগে সবার বুকে ফু দিতেন, আমার আমার ছোট ভাই ছোট বোন সবারকে বুকে ফুটু দিয়ে, ওনার একটা অভ্যাস। তারপর এটা চলতে থাকে আমার সাথে বছরের পর বছর, দিনের পর দিন। কোথাও বেড়াইতে গেছি তখন এর মাত্রাটা বেড়ে যেত, তখন সারা রাত আমি ঘুমাতে পারতাম না।
ঘুমাতে গেলেই আপনি টের পেতেন যে কেউ দরজা ভেদ করে আপনার কাছে আসতে যাচ্ছে,
এরকমই তো মাঝে মধ্যে চলে আসতো।
কি আসতো আসলে, কি দেখতে পেতেন
আসলে? ওই জিনিসটা হচ্ছে কি, ঠিক মানুষ না অন্য কিছু, না মানুষের আকার আকৃতি নিয়ে আসতো, এটা আসলে ঠিক বুঝতে পারতাম না।
মানে আপনার কিছু হয় না যে আমরা অনেক সময় দেখি যে শ্যাডোর মতো মানুষ আকৃতির, মানে মানুষও না এই?
হ্যাঁ, অনেকটা এরকমই যে তাকে মনে হতো যে মানুষ, তারপরেও যেন কেন জানি মনে হতো যে আসলে মানুষ না, একটু অন্য অন্য কিছু সে। এবং সে আমার বিছানার চতুর্দিকে ঘুরত, দাঁড়িয়ে থাকতো, অ্যাটেনশনটাই থাকতো আমার দিকে, আমার চুকে চুকে তাকিয়ে থাকতো,
আপনার দিকে তাকিয়ে আপনার বিছানার
চতুর্পাশে ঘুরত। চতুর্পাশে এরকমই ছিল, আমি যে রুমে ঘুমতাম ওই রুমটা একটু বড় ছিল, পুরো অনেক পুরনো। আর ওই রুমের ঠিক এক পাশে আমার খাট ছিল, আর ওটা অন্য পাশটা ছিল একটু খোলা টাইপের বারান্দার মতো, ওই পাশ দিয়ে ঘুরে আমি আর তেমন একটা কেয়ার করতাম না, কারণ যেহেতু আমার কোনো ক্ষতি করতেছে না, শুধু ঘুরে দেখে আমি ওটাকে
দিনের পর দিন চলছে,
দিনের পর দিন না বছরের পর বছর চলছে এরকম,
আপনি ইউজ টু হয়ে যান।
হ্যাঁ, আমি ওটার সাথে অভ্যস্ত হয়ে যাই একদম দেখতে দেখতে। তারপর ধীরে ধীরে আমারও যখন বয়স বাড়তে থাকে, স্কুল শেষ করি কলেজে যাই, তখন আমার নামাজ পড়ার এটা কমে আসে। ঠিক তখনই যখনই নামাজটা আমি ছেড়ে দিচ্ছি প্রায়, তখনই সে অনায়াসে ঘরে ঢুকে যেত। ফার্স্টে ছিল তো সে নক করতো, চেষ্টা করতো, সে আমাকে বোঝাতো যে আমি ঘরে ঢুকতে পারতেছি না, কিন্তু তখন সে দেখলাম আমি যেন ও হেঁটে হেঁটে চলে আসছে আমার কাছে, আমার বিছানায় উঠে যেত, আমার সাথে রীতিমতো দস্তাদস্তি আমাকে অ্যাটাক করতো, মারার চেষ্টা করতো, শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করতো, আমিও পাল্টা আঘাত করতাম। পরের দিন যখন ঘুম থেকে উঠতাম, আর আমার মানে এখনো নিয়মটা চালু আছে, আম্মু সবাইকে ডেকে তুলে ঘুম থেকে, তো একদিন আম্মা এরকম ডেকে তুলতেছে, তো দেখতেছে আমার বাম গালে আমার আঘাত ছিল, হাতে আঘাত ছিল, আর আমি তখন শর্ট প্যান্ট পরে ঘুমতাম, পায়ে আঁচড়ের দাগ। তারপর আব্বুকে ডাক দিছে, আব্বু আসছে, আমি যখন শুয়ে মানে আমি উঠি নাই এখনো ঘুম থেকে, আব্বু এসে আমাকে ডাকতেছে, উঠ উঠ তাড়াতাড়ি উঠ, কি হয়েছে? তখন উনিরাই দেখতেছে যে আমার হাতে দাগ, গালে বাম পাশ গালে দাগ, চুল ছেঁড়া, এগুলো দেখতেছে। তখন জিজ্ঞেস করছে এগুলা কি, বলতে চুলটা ধরেন যদি 5 ইঞ্চি লম্বা ছিল তখন এক্সাম্পল, সেটা 3 ইঞ্চি থাকতো ধরেন বিছানায়, 2 ইঞ্চি মাথায় লাগানো গুছাটা
পেরেছে,
তাহলে এটা নিশ্চয়ই 10 ইঞ্চি
এভাবে স্বাভাবিকভাবে
উঠে যাওয়া না। এগুলো আসলে,
আচ্ছা আপনি বলেছেন আপনার শরীরের বিভিন্ন জায়গায় দাগ ছিল, আমাকে জাস্ট একটা জিনিস এনশিওর করতে পারেন, এমন কোন জায়গায় দাগ পেয়েছেন আপনি যেখানে আপনার হাত পৌঁছায় না? ওই জায়গা তো শরীরের দাগ ছিল।
হ্যাঁ, ওই জায়গা তো শরীরের দাগ আছে, এবং আমার মনে হয় এখনো আছে, অনেকগুলো আঘাত আমার এখনো আছে।
ওকে,
আম্মু আমাকে খুব বেশি স্নেহ করতো, আমি ওনার বড় সন্তান, উনি এটাকে বলতো না এগুলা কিচ্ছু না, হয়তো ওই বন্ধু বান্ধব নিয়ে গাছে টাছে উঠে বা কলেজে দুষ্টামি করে স্কুলে।
আপনাকে জিজ্ঞেস করতো না, আপনি কি বলতেন?
আমাকে পরে জিজ্ঞেস করতো, যখন আব্বাকে শান্ত করার জন্য উনি এইভাবে বিষয়টাকে
নিজের
মতো করে একটা মিল দিয়ে দিতেন উনি। তারপর আমাকে জিজ্ঞেস করতো, কি হয়েছে তোর, এরকম কেন? তখন আমি বলতাম রাতে কে যেন আমার সাথে এরকম করে, প্রায় আম্মু আমার সাথে শুতো, তখন আম্মা শুধু আমার থাকে আমার কাছে, ওই রাতে আর কিচ্ছু হতো না আমার সাথে।
যেদিন আপনার,
যেদিন আম্মু আমার কাছে থাকতেন, তখন আমার একটা অভ্যাস হয়ে যায়, আমি কোথাও বেড়াতে গেলে একা শুতাম না আমি, কারণ একা শুলেই ওই জিনিসটা আবার চলে আসতো আমার কাছে, ঠিক ওইভাবে আমাকে অ্যাটাক করতো, দস্তাদস্তি হতো, মারামারি হতো, আমার গায়ে আঘাত পড়তো। পরের দিন কখনো দেখা গেছে জ্বর, কখনো অন্য টাইপের রোগের উপসর্গ দেখা দিত, এবং একটা সময় আসে যে আমার লেখাপড়া আটকে যায়। এই সমস্যাটার কারণে আমি পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দিতে পারিনি, বড়দের সাথে ব্যাধবি শুরু হয়,
ওই জিনিসটা টর্চার কি তখন চলতে থাকে?
ওই এই টর্চারই আমি মানসিকভাবে একটু অন্যরকম হয়ে যাই, স্বাভাবিক আচরণ করতে পারি না। যেমন কেউ আমাকে বলছে এই দোস্ত কই যাস, তখন তার একটা গালি দিয়ে দিছি বা মেরে দিছি, এরকম টাইপের আমার অভ্যাসটা চলে আসছিল। বিশেষ করে গুরুজনদের সাথে খুব বাজে বিহেভ করতাম, আর আমি তখন একা শুতে পারতাম না, কোথাও গেলে বন্ধু বান্ধব কাউকে নিয়ে যেতাম, আমার পাশে শুলে কেউ থাকতো ওটা আসতো না আমার কাছে। আর তখন চাইনিজ যে অ্যাকশন মুভি এগুলো খুব বেশি দেখতাম, বন্ধু বান্ধবকে দেখাইতাম আমি না, ওরাও এসে থাকতো আমার কাছে। সনটা 2004 অথবা 2005 হবে, ওই দিন আর কেউ আসে নাই আমার বাসায়, শুধু আম্মু ছিলেন বাসায়, ছোট ভাই ছোট বোন ছিল নানার বাড়ি বেড়াতে, আব্বু কোনে কাজে হয়তো কোথায় ছিলেন আমার মনে নেই এখন। আর সেটা ছিল বর্ষাকাল, প্রচন্ড জোর বৃষ্টি। আর আমি বলে রাখি আমাদের অঞ্চলটা হচ্ছে ভাটি অঞ্চল বাংলাদেশের, ওইখানে বর্ষা মানে কি তো অথ ওই জল, জল ছাড়া কিছু দেখা যায় না এরকম। প্রচন্ড বৃষ্টি নামছে, ঠিক ওই দিনও আমি 12টার দিকে বিছানায় গেছি ঘুমোতে, তারপরে রাত যখন যতই গভীর হয়ে আসছে ওই জিনিসটা আবার আসছে আমার কাছে। দেখতে পেতাম ও যখনই আসতো আমার কাছে, তখন আমি দেখতে পেতাম যে ও আসতেছে। তখন আসলো, ঘরের ভেতর ঢুকলো, সে ঢুকে আবার ওই ফার্স্টে যখন সে চতুর্দিকে ঘুরতো, ওই দিনও চতুর্দিকে ঘুরলো, ঘুরার পরে সে যে ফেসটা নিল আশ্চর্যজনক ভাবে ওই ফেসটা হচ্ছে ঠিক এই ঘটনা ঘটার 7-8 বছর আগে। আমি যে শুরুতেই বলছিলাম যে খ্রিস্টান কবরে আমি গেছিলাম, একটা খারাপ কাজ করছিলাম যার জন্য আমি আসলে সারা জীবন অনুতপ্ত, সেই বড় ভাই আমার মহল্লার ওনার ফেসটা সে ধারণ করে চলে আসে।
মানে যার একটা অস্বাভাবিক মৃত্যু,
অস্বাভাবিক মৃত্যু হয়েছিল, এবং উনি আমার
যার কবরটা অনেক খোঁড়া অবস্থা,
অনেক খোঁড়া অবস্থায় ছিল, ওনার ডেড বডির অর্ধেকটা বাহিরে ছিল। তখন আমার মনের মধ্যে কৌতূহল জাগল, আমি কিন্তু ঘুমিয়ে তখনও ঘুমে, সে এই রূপটা ধরেই আমার আমার সাথে সরাসরি অ্যাটাকে চলে আসলো। আমিও তার সাথে পাল্টা আঘাতে গেলাম, আমি কিন্তু লেফট হ্যান্ডে ছিলাম, আমি বাহাত্তর গলায় ধরি, আমি ওর সাথে মারামারিতে লিপ্ত হয়ে যাই। মারামারির একটা পর্যায়ে আমার মশারি স্ট্যান্ড, বর্ষার সময় আমাদের ওইদিকে প্রচুর মশার উপদ্রব বেড়ে যায়,
মশারি
ইউজ করতে হয়, মশারি স্ট্যান্ড ভেঙে গেছে, মশারি টশারি ছিঁড়ে গেছে, এবং আমার ওই যে জানলাটা ছিল ওইটা যেহেতু পুরাতন বাড়ি, কাঠের ফ্রেমের মধ্যে কাঁচ ছিল, কাঁচের জানালা গুলো ভেঙে গেছে, ওইখানে টিভি ছিল আমার রুমে, টিভিও ভেঙে গেছে সবগুলো। মানে আমি যে ওর সাথে ফাইট করতেছি, কখনো ও আমাকে ফেলে দিচ্ছে টিভির উপর, টিভিটা ভেঙে গেছে, পরে এই শব্দগুলো কিন্তু আম্মুর কানে পৌঁছাচ্ছে না, তখন বৃষ্টি, বৃষ্টির জন্য পৌঁছাচ্ছে না। ঠিক কত সময় ওর সাথে আমার দোস্তাদোস্তি চলে এটা আমি আন্দাজে বা অনুমান করে আমি বলতে পারবো না। একটা পর্যায়ে হঠাৎ আমি দোয়া, সম্ভবত সুরা ইয়াসিন বা রহমান এরকম কোন সুরার আওয়াজ শুনতে পাই, সেটা আমার আম্মু তিলাওয়াত করতেছে, মানে আমার এই অবস্থাটা দেখে উনি কিন্তু দেখছে, সচুপকে দেখছে এরকম। আমি
আপনি বলছিলেন যে উনি টের পাচ্ছেন আওয়াজগুলো,
হ্যাঁ উনি টের পায় নাই, আমি যখন ওর সাথে ঠিক কতক্ষণ আমার যে দস্তাদস্তি মারামারি চলছে এটা আমি জানি না, বাট আম্মু দরজাটা খুলে শব্দ শুনে আসছে, বৃষ্টি ছিল হয়তো, বৃষ্টি কোনো কারণে তামসে আল্লাহর রহমতে কোনো ওয়েতে আম্মু টের পাইছেন, উনি দরজা খুলে, দরজাটা আমি সবসময় ওপেন করে ঘুমাতাম। আসলে কি বলবো ভাই, আমার আপনি দেখতেই পারতেছেন আমার গায়ের লোম খাওয়া হয়ে গেছে,
এটা আসলে আসলে সরাসরি না দেখলে,
হ্যাঁ না দেখলে বুঝবেন না। তারপর ওই সুরার আওয়াজ আমার কানে আসে, আমি তখন অনুভব করি যে আমি তাকে মেরে ফেলছি, মারতে মারতে মেরে ফেলছি, এবং তার ঘাড়টা ছিঁড়ে গেছে, মানে দুভাগ হয়ে গেছে, বডি থেকে দুভাগ হয়ে গেছে, এবং একটা অংশ আমার হাতে। ওর ঘাড়ের যে লোম বা যে স্পর্শের যে অনুভূতিটা, তা আসলে সত্যি ভয়ঙ্কর, এখন ওতে বাসা দিয়ে প্রকাশ করার মতো না, ডেঞ্জারাস একটা মুহূর্ত ছিল। আম্মু আইসা আমাকে জড়াই ধরে, জিনিসটা আমার এখনো মনে পড়ে, এই অবস্থাতে আম্মু আমাকে জড়াই ধরে, জড়াই ধরে প্রচুর কান্নাকাটি করে, আর ওই আয়াতুল কুরসি এগুলো পড়তে থাকে, পড়তে থাকে, আমার বুকে ফু দিচ্ছে, মাথায় ফু দিচ্ছে। হয়তো অনেকক্ষণ পরে ফজরের আজান হয়, উনি নামাজ পড়ে, নামাজ পড়ার পর আমাদের আশেপাশে বাসার লোকজনকে আমার আম্মু ডাকে, ডাকে নিয়ে আসে। আমি কিন্তু তখন সেন্সলেস, যেহেতু আম্মু একা বাসায় ছিল, ডায়াবেটিস এর পেশেন্ট তখনও ছিলেন, আরো জটিল রোগে আক্রান্ত ছিলেন, মানে আমি তখন কিন্তু খুব সুঠাম দেহের স্বাস্থ্যবান ছিলাম, মানে আমাকে যে আম্মু ধরে বিছানা থেকে উঠাবে বা বিছানা থেকে নিচে
সম্ভব ছিল,
ওটা আম্মুর পক্ষে সম্ভব ছিল না, বা এক দুইজনের পক্ষে সম্ভব ছিল না, আমি খুব হেলদি ছিলাম তখন। ওর আশেপাশের লোকজন চলে আসে, কেউ মাথায় পানি দিচ্ছে, কেউ যে আমার গায়ে আঘাতের চিহ্নগুলা এগুলা মানে দেখতেছে, আবার আমার পাশে একজন নার্স ছিলেন সদর হাসপাতালের আমাদের, উনি এগুলা ড্রেসিং করে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে আঘাতের চিহ্নগুলা সেভলন বা ডেটল দিয়ে বেজানো যাচ্ছিল না।
আচ্ছা,
ওইটা মানে ব্যস্ত না এই জায়গায়, এখানে কিন্তু দাগ আছে
এখনো, এখনো দেখা যাচ্ছে যে দাগ রয়ে গেছে।
ওইটা সেভলন বা ডেটল উনি যেটা ইউজ করছেন ওই জায়গাটা ভিজে না, শুকনা থাকে। তখন উনি আম্মুর কাছ থেকে জানতে চায় যে কি, আম্মু বলছে এরকম এরকম
তখন, এবং সমস্ত ঘরের জিনিসপত্র ভাঙা,
ওইগুলা সব ভাঙা। তখন পাড়ার মসজিদের হুজুর আসেন, আসার পরে উনি দোয়া টোয়া পড়ে আমার জ্ঞান ফিরে, সেটা হয়তো সকাল 5:30 থেকে 6টা হবে। তারপর আমি যেটা দেখতে পাই, ওই যে মাথাটা, ওই মাথা
আপনি যেটা বলছিলেন,
ওটা কিন্তু আমার হাতেই ধরা ছিল, আমি ওটা দেখতে পাই, ওটা হচ্ছে একটা কাকের মাথা,
আসলে কিছু ছিল আপনার হাতে?
আমার হাতে কাকের মাথা ছিল, এবং ওইটা ওইখানে উপস্থিত অনেক লোকজনে ছিলেন, দেখছেন
তারা সবাই দেখছে,
সিরিয়াসলি তারা সবাই দেখছে। এবং ওই মাথাটা আমার হাতেই ছিল, ওটা মানে আমার যে মুষ্টিটা এত শক্ত করে ধরা ছিল যে ওরা খুলে নিতে পারেনি,
মানে একদম রিয়েল কাকের মাথা,
একদম রিয়েল কাকের মাথা।
আর বডি টডি কিছু ছিল না,
পাখা ছিল অনেক,
মানে পশম
লোম ছড়ানো ছিল, বডির বাকি অংশটা ছিল না। আশ্চর্য বিষয় হচ্ছে কাকের মাথাটা আছে কিন্তু বাকি অংশটা ছিল না,
কোথাও খুঁজে খড়ের
কোথাও খুঁজে পাওয়া যায় নাই। আর আমি একটু বলে রাখি, কারণ এটা হয়তো আমার মিস হয়েছে কোনো কারণে, আমি যখন ওর বডিটা মানে ওটা যখন মাথাটা ছিঁড়ে আমার হাতে চলে আসে, তখন আমি দেখছি যে ওর বডিটা জানলা দিয়ে জাপ দিছে। আর আমার রুমের ঠিক পরেই হচ্ছিল খাল, খালের পরেই হচ্ছে ওই
কবরস্থান,
ঠিক দূরত্ব ধরেন 40-50 কদম হবে।
সিরিয়াসলি ম্যান, এটা শোনার এখন আমার গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে।
তারপর কত চলে গেল, আমি তখন সেন্সলেস। এরপরের ঘটনা যে শোনা ঘটনা, আমার মুখ থেকে আশেপাশের লোকজনের কাছ থেকে শোনা, যেগুলা বললাম হুজুর আসছে বা আমার গায়ে পরিষ্কার করার সময় যে নার্স ছিলেন আমাদের আন্টি, উনি বলছে যে ভেজে না, কতগুলা ভেজে না। তারপর ওই মাথাটা কি এক কারণে জানি ওটা ফেলে দেওয়া হয়, আম্মুই বলছে ওটা ফেলে দেয়, ওইটা রাখার দরকার নাই, যার মাথা তার কাছে চলে যাক।
কোথায় ফেলে দেন এটা?
ওইটা ওই আমি জানলা দিয়ে ফেলে দিই, তখন আমি মোটামুটি সুস্থ। হ্যাঁ, জানলা দিয়ে ফেলে দিই, ফেলে দেওয়ার পরে ওই মাথাটা আর পাওয়া যায় না, ওটা কোথায় যায় পাওয়া যায় না। আশ্চর্যের বিষয় হচ্ছে আরো, ঠিক যেই খবরটাতে ওই আমার মহল্লার বড় ভাইকে খবর দেওয়া হয়েছিল, ওই দিন ওই খবরের উপরে কি দেন ওনারা পাকা করে একটা ইয়ে দেয় না, ওই পাকাটা ফাটা ছিল, বিরাট একটা ফাটা ফাটল ছিল ওইখানে। এবং আমি যখন এই ফাটলটা আগে ছিল না, প্লাস ওটা যদি ভূমিকম্পে ফাটে, ঠিক আমার সাথে এই ঘটনা যখন ঘটে, এক বছরের মধ্যে হয়তো কোন ভূমিকম্প হয় নাই।
আর ভূমিকম্প হলে তো শুধু এটা কেন, আশেপাশে আর
অন্যান্য জায়গাটাও ফাটত, এবং ওই কবরটাতে অনেক বিরাট একটা ফাটল ছিল। তারপরে আমার কেটে যায়, আম্মু আমাকে বলে তুই নামাজ আবার শুরু কর, নামাজ শুরু কর। আমি আবার আল্লাহর রহমতে নামাজ শুরু করি, আম্মুর সাথে তিলাওয়াত করি, এরপর থেকে আর আমার ওই সমস্যাটা হয় না
এখনো পর্যন্ত সেই সমস্যাটা হয় না।
কিন্তু যে সমস্যাটা রয়ে গেছে, বর্ষাতে দস্তাদস্তি বা মারামারি একটা পর্যায়ে আমি শারীরিকভাবে আঘাত পাই, ওই আঘাতটা আমাকে এখনো কষ্ট দিচ্ছে,
কিছু চিহ্ন আমরা দেখতেও পাচ্ছি।
হ্যাঁ, কষ্ট দিচ্ছে, আমি এর জন্য আমি চিকিৎসাও এখন নিচ্ছি। আর বলে রাখি, যেহেতু আপনি রেজা ভাই হচ্ছে আমার বড় মহল্লারই, রেজা ভাই কিন্তু তখন ওইগুলা নিয়ে গবেষণা করতেন।
আচ্ছা,
তখন আমাকে রেজা ভাই বললো বিষয়টা, এটা এরকম থেকে তোমার হয়েছে,
মানে রেজা ভাইয়ের কাছে পরবর্তীতে একটা কিছু
সলিউশন পাইছে। সলিউশনটা বলতে এরকমই যে আমাকে আর এখন কোন ডিস্টার্ব হয় না, আমি আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ আছি, ভালো আছি।
মানে আমি সিরিয়াসলি বলছি যে রাজু ভাই, আপনার লাস্টে যখন আপনি ওই বর্ণনাটা দিলেন না যে আপনার হাতে কাকের মাথা এবং বডি,
আরেকটা জিনিস বলি আমি ফাঁকে দিই, আমি কিন্তু লেফট হ্যান্ডে ছিলাম, এখন আমি রাইট হ্যান্ড।
হঠাৎ করে এটা কিভাবে চেঞ্জ হয়ে যায়, চেষ্টা করেছেন হওয়ার?
চেষ্টা করছি আমি আগের জায়গায় ফিরে যাওয়ার, তখন রেজা ভাই আমাকে বলছে স্টপ।
এটা কি অটোমেটিক, মানে লেফট হ্যান্ড থেকে আপনি রাইট
হ্যান্ড, রাইট হ্যান্ড মানে অটোমেটিক না বলতে, আমি ধীরে ধীরে আমার একটা পরিবর্তন হয়ে গেছে।
আপনি তো সেটা প্র্যাকটিস করে রাইট হ্যান্ডই হন, মানে ওই
ঘটনার একটা আঘাতের চিহ্ন তো আপনি জানেন
আপনার শরীরে,
চিকিৎসা নিচ্ছি সিআরপিতে, দোয়া করবেন
অবশ্যই।
এই বিষয়টা নিয়ে রেজা ভাইকে বলছি, রেজা ভাই পরে আমাকে যেটা বললো যে তুমি এখন যেভাবে আছো সেভাবেই থাকো, ওইটা ট্রাই করবো না যে তোমার তুমি লেফট হ্যান্ডে ছিল, ওই দিকে আর ট্রাই মুভ করতে চেষ্টা করবো না,
সেটা আপনার কোন ঝামেলা
ডেকে আনতে পারে।
ও মানে আমি বহুদিন পরে আমি বলবো যে আমি দুর্দান্ত রকমের একটা ঘটনা পেয়েছি, মানে ইনফ্যাক্ট আপনি যখন বর্ণনা দিচ্ছিলেন আপনার হাতে কাকের মাথা, আপনার বাসার জানালার পরেই হচ্ছে খাল এবং এর পরেই হচ্ছে সেই কবরস্থান, আমি জাস্ট ওইটা ইমাজিন করে আমি মানে ভয় পেয়ে গেছি। যাক, ফাইনালি রাজু ভাই অনেক সুস্থ আছেন, এটা হচ্ছে
ভালো আছে,
বড় কথা।
আমি আরেকটা কথা শেষে বলতে চাই যদি সুযোগ দেন, আমি তখন ভুলটা করছিলাম একটা খ্রিস্টান কবরস্থানে, আমি আসলে এটা না জেনে করছিলাম, আমি তখন ক্লাস 7 পড়ি,
রাইট, আসলে
খুবই দুঃখিত।
এই জায়গাগুলো খুব পবিত্র জায়গা,
সেখানে বুঝতে পারিনি
উনি যেটা করেছে এবং এটা উনি বলেনি এখনো, যাই হোক কিছু একটা করেছে যেটা আসলে করা ঠিক হয়নি, উনি এখন বুঝতে পারে বাচ্চা বয়সে না বুঝে যেটা করেছে এবং নিজের মধ্যে এখন সেটার অনুশোচনা আসে, এটার চেয়ে বড় কিছু আর হতে পারে না। তো যাই হোক রাজু ভাই, অনেক অনেক থ্যাংকস আপনাকে, মানে আপনি আমার এই জার্নিতে এসে মেঘনার পারে বসে, আমি বিশেষ করে আজকে এমন একটা জায়গার মধ্যে আছি, আপনারাও মানে সবাই স্বীকার করবেন যে এই বটগাছের নিচে খোলা হাওয়া, চতুর্দিকে সামনে বিশাল নদী,
আর আসলে
বটগাছেরও বিভিন্ন ঘটনা আছে এই জায়গায় বসে। এই ঘটনা যারা শুনতে পারেন, যদি কারো সুযোগ হয়ে থাকে যে এই ধরনের জায়গায় বসে যদি এই ধরনের ঘটনা শুনেন, আপনি বুঝতে পারবেন ভয় কি জিনিস। যাই হোক চলেন আমরা পরবর্তী অতিথির কাছে যাই।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিটের ছোট্ট একটা বিরতি সময় হয়ে গেল, আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি। আপনি চাইলে ডরে আসতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। প্রিয় শ্রোতা, চার মিনিট পর আমরা আবারও ফিরব। চার মিনিট পর আরো একবার স্বাগত, শুনছেন ডরের 134তম পর্ব, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিবরিয়া উইথ মাই টিম সুমন লোবান এবং রেজা ভাই ঠিক রাত 12টায় ট্যারট কার্ড রিডার হিসেবে যোগ দেবেন। ডরের রেসিপি মেইনটেইন করে দর্শন, ঘরের মধ্যে দুইয়ের অধিক জন থাকবেন না, বাতিটি নিভিয়ে দিন, হালকা করে জানালাটা খোলা রাখুন, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন, ভয় পাওয়ার জন্য শোনার দরকার নেই, শুধু শুনতে থাকুন, তারপরেই বুঝবেন কেন আমরা বলি ডর মানে ভয়। গল্পের ঠিক সেই জায়গাটি থেকে ফিরব যেখানে একটা ছোট্ট বিরতি নিয়েছিলাম। ডর
ডর চলছে এবং পূর্ণিমাটা যদি একদম খুব কাছাকাছি হতো বা পূর্ণিমার রাত থাকতো তাহলে এটা নিঃসন্দেহে একটা খুব চমৎকার জায়গা হতো, কিন্তু এই গাছটার দিকে যখনই আপনি তাকাবেন আপনার আসলে সেই সৌন্দর্য সমস্ত কিছু ভয়ে পরিণত হয়ে যেতে বাধ্য। আর এই গাছের ছবি কিংবা এর ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/rjsuman.dor, SUMAN হচ্ছে আমার নামের স্পেলিং, তারপর একটা ডট চিহ্ন দিবেন, তারপর হচ্ছে DOR ডট, এটা লিখে সার্চ দিলে আশা করি আমার পেজটা পেয়ে যাবেন। যাই হোক চলুন আমরা মূল ঘটনার দিকে যাই, আমাদের পরবর্তী যিনি অতিথি আছে আমরা তার কাছে যাই, তার এক্সপিরিয়েন্স গুলো জানার চেষ্টা করি। একটু পরিচয় দিয়ে শুরু করি, আমার নাম হচ্ছে সুমন, এর মধ্যে জেনে গেছেন। তো আপনার নাম কি?
আমার নাম আদিব।
আদিব, ওকে আদিব, আমি যতটুকু জানি আপনি ডরের হিউজ ফ্যান, আপনি একদম শুরু থেকে ফলো করেন ডরকে, সো থ্যাংকস আদিব শুরুতেই।
ইয়ার মোস্ট ওয়েলকাম।
আপনি কি ভেবেছিলেন যে খুব তাড়াতাড়ি আপনি ডরের একটা জার্নিতে যোগ দিতে পারবেন?
না, এটা আসলে কখনো ভাবি নাই। আপনাকে ধন্যবাদ সুমন ভাই আমাকে নিয়ে আসার জন্য।
আমি একটু আদিবের মতোই, যারা যদি ঘটনা শেয়ার করতে চান, এক্সপিরিয়েন্স থাকে আদিবের মতো এরকম কোন একটা জার্নিতে আপনিও জয়েন করতে পারেন, সেজন্য খুব সিম্পল রাস্তা রয়েছে। ডরের যে ফোন নম্বর আছে ফোন নম্বরটা একটু বলে দিচ্ছি আমি, যেখানে ফোন করে আপনি জার্নিতে যোগ দিতে পারেন, 09613892892। আবারও বলছি 09613892892। এই নম্বরে ফোন করে আপনি বর্তমানে কোথায় থাকেন এবং কি করেন সেটা বলবেন এবং আপনার ভ্যালিড ফোন নম্বর দেবেন, যে ফোন নম্বরে ফোন করে আপনাকে পাওয়া যাবে এবং খুব সংক্ষেপে আপনার ঘটনাগুলো বলবেন, ডর টিম সেই রেকর্ড শুনবে এবং আপনার সাথে কথা বলবে যদি আপনার ঘটনা ভালো হয়ে থাকে। আদিব ভাই, এবার ঘটনার দিকে যাই, আমি জানি যে আপনার বেশ কিছু ঘটনা আছে এবং আপনার নিজের সাথেও ইনফ্যাক্ট একটা ঘটনা ঘটেছে, আমরা আপনার নিজের এক্সপিরিয়েন্সটা দিয়ে কেন শুরু করছি না?
আমার যে ঘটনাটা আছে সেটা হচ্ছে আমার নিজস্ব গ্রামে ঘটা।
কোথায় সেই গ্রাম?
গ্রামটার নামটা নাই বলি।
ওকে,
তো গ্রামে আমরা মূলত আমাদের ভার্সিটি ভ্যাকেশনে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে ঘুরতে যাই। ঘোরা শেষে আমরা রাতে যখন স্টে করি সবাই একসাথে, তো আমাদেরকে থাকার জন্য একটি বাড়ি দেওয়া হয়, মূলত গ্রামে তো অনেক ধরনের উঠানে বাড়ি থাকে,
মানে কোন বাড়ির ঘর আপনাদেরকে দেওয়া হয়? কোন ঘর দেওয়া হয়? কারণ গ্রামে উঠোনকে ঘিরে কত অনেকগুলো ঘরই থাকে।
জি জি। তো সেই ঘরে আমরা অবস্থান করি। আমরা চার থেকে পাঁচজন বন্ধু বান্ধব ছিলাম। বন্ধু বান্ধবরা একসাথে থাকলে সচরাচর অনেক কিছুই ঘটে। তো আমরা মূলত আড়াইটা থেকে তিনটা পর্যন্ত আমরা গল্প এবারে সময় কাটাই। তো সাড়ে তিনটা চারটার দিকে আমাদের ঘুম চলে আসে সবার চোখে। তো আমরা যার যার মতো শুয়ে পড়ি। ঘরের বর্ণনাটা দিই, ঘরটা হচ্ছে একটা খুব খালি একটা ঘর ছিল এটা। তো ঘরের ভিতরে মাত্র দুইটাই খাট ছিল, একটা সাইডে খাট ছিল আর আরেকটা ছিল আরেক সাইডে ঘরের। তো আমরা ঘরের দক্ষিণ পাশের খাটটায় শুই, আর ঘরের যে উত্তর পাশে সেই উত্তর পাশে আমার দুইটা ফ্রেন্ড হয়। দক্ষিণ পাশের খাটটায় শুই আমরা তিনজন, আমি, ফারুক এবং ফাহাদ। তো ফাহাদ শুয়েছিল খাটের একটা সাইডে, ফারুক মাঝে, আর আমি শুয়েছিলাম খাটের আরেক পাশে। তো যখন আমাদের ঘুম চলে আসে, আমি ঘুমানোর চেষ্টা করি, ঘুম চলে আসার সাথে সাথে আমি ফিল করি সুমন ভাই আমার খাটটা কেঁপে উঠলো। তো এরকম চার পাঁচ সেকেন্ড হওয়ার পর আমি মনে করি যে হয়তো আমার বন্ধুরা ঘুমের ভোরে নড়াচড়া করছে,
সেই জন্য হয়তো খাট কাঁপছে।
হ্যাঁ। তো আমি মোবাইলের আলোটা জ্বালাই, আমি দেখতে পাই সুমন ভাই যে ওরা ওদের মতোই ঘুমাচ্ছে, ঘুমের ভোরে চলে গিয়েছে। তারপর আমি আবারও ঘুমানোর চেষ্টা করি, এরকম দুই থেকে তিনবার এরকম খাটটা কেঁপে ওঠে। তো কেঁপে ওঠার পর আমি চোখ খুলে আবারও দেখি যে না, ওরা ঘুমাচ্ছে, আর
আবারও সেম ভাবে খাট কেঁপে ওঠে।
জি জি। তো এখানে আরেকটা জিনিস আছে সুমন ভাই, যদি আপনি ধরেন যে আমার ওই দুই পাশে যে আরেক সাইডে যে দুই ফ্রেন্ড ছিল,
আমার মনে প্রশ্ন ছিল যে আপনার অন্য খাটে যারা ফ্রেন্ডরা ছিল ওরা এসে করতে পারে?
জি, কিন্তু সুমন ভাই, একজন মানুষ যদি একটা খাট থেকে আরেকটা খাটে চলে আসে, এটার ডিস্টেন্সটা পাঁচ ছয় সেকেন্ড সময় লাগে, আর আমার চোখটা খুলতে সুমন ভাই কিন্তু এক থেকে দুই সেকেন্ডের বেশি লাগে না। তো আমি চোখটা খুলেই দেখি যে আমার আশেপাশে কেউ নেই। এটা দেখে শুনবে আমার মানে ভিতরে খুব ভয় ঢুকে যায়।
এবং খাট এভাবে ঝাঁকুনি দিয়ে ঘটনাটা কি ফ্রিকোয়েন্টলি ঘটতে থাকে?
জি,
পরপর হচ্ছে।
জি জি।
আচ্ছা।
তো তারপর সুমন ভাই আমি ঘুমানোর চেষ্টা করি, এক থেকে দুই মিনিট ঘুমানোর পর আমি অনুভব করি সুমন ভাই আমার শরীরে কে যেন টাচ করছে।
কি ধরনের, মানে মানুষ টাচ করছে বা কিছু
এরকম? সুমন ভাই, টাচটা ছিল যে একটা লোমশ লোমশ হাত, এরকম লোমশ হাতের একটা টাচ ছিল আমার। তো আমি সুমন ভাই এই টাচটা পেয়ে সাথে সাথে ঘুম থেকে উঠে যাই এবং আমি আমার বন্ধুদের ডাকতে শুরু করি। তো বন্ধুদের ডাকার পর বন্ধুদেরকে পুরো ঘটনাটা খুলে বলি, বন্ধুদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কি কোনো খাট নড়াচড়ার কোনো ই পেয়েছো নাকি? তো ওরা বলে যে না। তো তারপর সুমন ভাই,
এবং তাদের গায়ে কোনো ধরনের হাত বুলানো ছিল
না? কোনো হাত বুলানো ছিল না, কোনো হাত বুলানো ছিল না তাদের গায়ের মধ্যে। তো তারপর সুমন ভাই, সারাটা রাত আমার যে কিভাবে কেটেছে সেটা
এইরকম অনুভূতির পর আর নিশ্চিন্তে ঘুমাতে পারার কথা না।
পরে সকালবেলা আমরা সবাই একসাথে আলাপ আলোচনা করি, ঘটনাটা খুলে বলি সবার কাছে, কয়েকটা লোকের কাছে জানতে পারি সুমন ভাই এই যে ঘরটা, এই ঘরটাতে আমাদের গ্রামের আশেপাশের যত প্রতিবেশীরা থাকে তাদের যদি কেউ মারা যায় তাহলে তাদের লাশটা নিয়ে সুমন ভাই এই ঘরে রাখা হয়। তো এই ঘটনাটা শোনার পর আমার আর
এই ঘরে রাখা হয় কি, গোসল টোসল এদিকেই করা হয় বা এই ধরনের?
এই ঘরটা লাগোয়া একটা লাশ ধোয়ানোর জায়গায় আছে আলাদা।
আচ্ছা আদিব ভাই, এখানে কি কোনো মানুষজন থাকতো না বা কিছু এই ঘরটার মধ্যে?
না সুমন ভাই, এই ঘরে মানে আসলে কোনো মানুষ থাকে না। আমরা ফ্রেন্ডরা মিলে গিয়েছিলাম, ওনারা মনে করেছিল যে আমরা কয়েকজন ফ্রেন্ড একসাথে আছি তো আমাদেরকে একটা আলাদা জায়গা দিক,
মানে একটু আপনারাও খুব আনন্দে আড্ডা মারতে পারবেন বা হই হুল্লোড় একটু করা।
জি জি।
তার মানে এই হচ্ছে আপনার প্রথম এক্সপিরিয়েন্স, যেখানে আমি জানি না যে আসলে কি আপনার গায়ে হাত বুলিয়েছিল, কিন্তু আপনি যেটা বললেন যে আমার তো মনে হয় এক অর্থে আমি এটাকে লাশ ঘরেই বলতে পারি, যদি লাশটা সেখানে এনে রাখা হয় এবং গোসল করানো হয় এর পাশেই, সমস্ত প্রসিডিউরটা মনে হয় এখানেই করা হয়ে থাকে। তো এটা জানলে মনে হয় না আপনারা কখনোই ঘুমাতে যেতেন?
এখন মানে ওই বাসার সামনে দিয়ে গেলে আমার শরীর শিউরে ওঠে।
তো প্রথম এক্সপিরিয়েন্স আপনার লাইফে প্যারানর্মাল জিনিস নিয়ে মানে বিশ্বাস করতে শুরু করা, এরপরে?
জি।
এরপরে কি আর কোনো ধরনের কোনো কিছু ঘটেছে
সুমন ভাই? এরপরে যে ঘটনাটা আছে সেটা আমার সাথে ঘটনা, সেটা আমার বাবা আমার মায়ের সাথে ঘটা একই ঘটনা, বাবারটা দিয়ে শুরু করি। তো আমার বাবা ছিল একজন পরহেজগার টাইপের মানুষ। বাবা গ্রামে গেলে, আমাদের বাড়ির এরিয়াটা হচ্ছে অনেক বড়, তো বাবা করত কি, রাতের বেলা একা একা বাড়ির চারপাশ হাঁটাহাঁটি করত, এটা বাবার একটা অভ্যাস ছিল। তো একদিন বাবা হাঁটতেছে, আমাদের বাড়ির সাইডে একটা পুরানো ওয়াশরুম আছে ভাঙা, ওইটাতে কেউ আর ইউজ করে না, এখন বাড়ির সাথেই ওয়াশরুম করা হয়েছে। একদিন বাবা চারপাশ দিয়ে হাঁটতেছিল, পুরানো যে বাথরুমটা আছে বাথরুমের পাশে, আর বাবা দেখে যে একজন সাদা কাপড় পরা মহিলা নিচু হয়ে, পায়ের উপর ভর দিয়ে নিচু হয়ে কি যেন করতেছে। বাবার মনে প্রশ্ন হয় যে এত রাতে এখানে কোনো মহিলা আসার তো কথা নয়। বাবা ছিল খুব সাহসী একজন মানুষ, বাবা ওইটা দেখার জন্য তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। ওই মহিলাটা যেখানে ছিল সাদা কাপড় পরা, তো বাবা করে কি, ওই মহিলাটার সামনে দিয়ে না গিয়ে একটু ঘুরে তার সামনে যাওয়ার চেষ্টা করে। আরেকটা কথা বলে রাখি, বাবা যখন রাতে চলাফেরা করত তখন সে সবসময় অজু করা থাকত এবং তার শরীর সে নিজে বিভিন্ন সুরা কালাম দিয়ে বন্ধ করে রাখত। তো বাবা যখন সেই মহিলাটার কাছাকাছি যায়, তো 2-3 হাত ডিস্টেন্স যাওয়ার সাথে সাথে মহিলাটা বাবার দিকে ঘুরে তাকায়। চেহারাটা ছিল খুবই কালো এবং মহিলাটার কোন দুটো চোখ ছিল না। এই ঘটনাটার পর বাবা যখন ওই মহিলাটার আরেকটু সামনে যেতে যাবে, মহিলাটা একটা ঘূর্ণিঝড়ের মতো পাক দিয়ে ভ্যানিশ হয়ে যায়। তো বাবা আসলে ঘটনাটি বুঝতেই পারে না যে আসলে জিনিসটা কি ছিল। পরের দিন বাবা ফজরের নামাজ পড়তে যায় মসজিদে, ইমাম সাহেবের সাথে তিনি কথা বলেন। তো ইমাম সাহেব বাবাকে বলেন যে আমার বাবা হজ করেছে, তাকে হাজি সাহেব বলে বলেন যে হাজি সাহেব আপনি তো হজ করেছেন আর আপনি সবসময় নিজের শরীর বদ্ধ রাখেন, আসলে জিনিসটা খুব খারাপ ছিল কিন্তু আপনার শরীরটা বদ্ধ থাকার কারণে আপনাকে সে কোনো ক্ষতি করতে পারেনি, আর আমি আপনাকে একটা সাজেশন দিব, সেটা হচ্ছে আপনি আর কখনো এরকম একা একা ঘোরাঘুরি কইরেন না, তাহলে আপনার ক্ষতি হতে পারে। সেম ঘটনাটাই আমার মার সাথে একদিন ঘটেছে, সেটা হচ্ছে ভোরবেলা।
সেম জিনিসটাই দেখেছে?
জি, সেম ঘটনা,
বৃদ্ধ মহিলাকেই দেখেছে।
জি, সেম ঘটনাটা, সেটা হচ্ছে ভোরবেলা, মা নামাজ পড়ার জন্য অজু করবে বাইরে গেছে, তখনই দেখতে পেয়েছে।
এই হচ্ছে আপনার টোটাল এক্সপিরিয়েন্স গুলো যেটা শেয়ার করতে চেয়েছেন আমাদের সাথে। অনেক থ্যাঙ্কস আদিব আপনাকে আমাদের সাথে এই ঘটনাগুলো শেয়ার করার জন্য। এবং যারা লিসনার আছে তাদেরকে বলতে চাই আমরা যে আমরা আদিবের এক্সপিরিয়েন্স গুলো তুলে ধরেছি আপনাদের সামনে, এবার কতটুকু আপনারা বিশ্বাস করবেন কি করবেন না এটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার। অনেক ধন্যবাদ আদিব আপনাকে।
ধন্যবাদ সুমন ভাই।
রাজু আর আবেদ দুজনের ঘটনাই শোনা হয়ে গেছে এবং রাতও কিন্তু অনেক গভীর হয়ে গেছে। মাথার উপরের চাঁদ আস্তে আস্তে মাঝ আকাশ থেকে আস্তে আস্তে কিন্তু হেলে পড়ার দিকে চলেছে এবং আমরাও প্রায় শেষ দিকে চলে এসেছি এবং এই জায়গা থেকে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে সবাই এতক্ষণ খুব আগ্রহ নিয়ে নিশ্চয়ই বসে আছেন এরকম চমৎকার একটা জায়গা কিভাবে এরকম হন্টেড হয়ে যায়, এবং ভিডিওতেও অলরেডি দেখে ফেলেছেন মনে হয় যে এই গাছটা নিয়ে কথা বলেছি। যারা দেখেননি তাদের জন্য ভিডিওর লিঙ্কটা, আমার ফেসবুক পেজের লিঙ্কটা আবারও বলে দিচ্ছি, সেখানে গেলে আপনি ভিডিওটা দেখতে পারেন। www.facebook.com/rjsuman.dor which is www.facebook.com/rjsuman.dor। ভিডিওটা দেখতে পারেন। এই পুরো গাছটা যতটুকু লাইটের আলোতে, খুব বেশি আলোর ব্যবস্থা নাই আমাদের কাছে গাছের ভিডিওটা ধারণ করার, এবং আপনারা চাইলে দেখতে পারেন সেখানে ভিডিওটা রয়েছে এবং সেই গাছের পাশে একটা গুড়ির মতো দেখতে পাবেন। সেই ব্রিটিশ আমলে নাকি এটা জাহাজের নোঙর হিসেবে ব্যবহার করা হতো, জাহাজকে দড়ি দিয়ে এখানে আটকে রাখা হতো। তো এই ভিডিওগুলো আপনারা আমার পেজে আসলে পেয়ে যাবেন। আসি এবার এই স্থান প্রসঙ্গে। যে জায়গাটিতে আমরা আছি, বাৎসরিক এই জায়গাটিতে মেলা হয়, বৈশাখ মাসের দিকে বেশ বড় সড় মেলা হয়, এবং আমরা যেখানে আছি এর আশেপাশে বিস্তীর্ণ চর এলাকাও রয়েছে এবং যত দূর চোখ যায় শুধু নদী আর নদী এবং এরপর বিস্তীর্ণ ধানের ক্ষেত, এরকম অবস্থা। যদিও পুরোটা রাতের অন্ধকারে ভিডিওতে আনা সম্ভব হয়নি। তারপরও এবার আসি ঘটনা প্রসঙ্গে। এখানে যে বটগাছটা এখন রয়েছে, এই বটগাছের আগে কিন্তু ইচ্ছ কয়েক গুণ বড় আকৃতির একটা বট গাছ ছিল এবং সেটা শত শত বছরের পুরনো, এবং কত বছরের পুরনো এলাকার মানুষরাও বলতে পারে না এত বছরের পুরনো বট গাছ। কথিত আছে এই বট গাছতলায় ভরা অমাবস্যা যেটাকে বলা হয়ে থাকে, তখন এই বট গাছতলায় আসতে বারণ এবং সম্পূর্ণরূপে নিষেধ এখানে আসা, কারণ বলা হয়ে থাকে পূর্ণ অমাবস্যা যেদিন সেদিন এই বট গাছতলা এই বট গাছকে ঘিরে অশুভ শক্তি নাকি খুব বেশি মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায়, এবং এই জন্য ভয়ে কেউ ওই সময়টাতে তো আসেই না, অন্যান্য সময় তো না আসার চেষ্টা করে। কারণ হচ্ছে রাতের বেলা অনেকেই এই জায়গাটাতে ভয় পেয়েছে, বিশেষ করে আমরা যে বট গাছতলায় বসেছি এখান থেকে আপনি যদি পাঁচ মিনিট হেঁটে যান তারপরে কিন্তু নদী পাবেন, বেশ দূরে কিন্তু অনেক বড়, কিন্তু আমরা যে এখানে বসছি তার থেকে নদীটা একটু দূরে। তো ঘটনা হচ্ছে যে নদীর তীর খেয়াল করলে অনেকেই দেখবেন, এখানে যারা আছে তারা তো দেখেছেন যে অনেকগুলো নৌকা বাঁধা রয়েছে যেটা জেলেদের নৌকা, এবং অনেক জেলেরা কিন্তু এখন নদীতে মাছ ধরছে, বিশেষ করে তারাই এখানে ভয় পেয়ে থাকে। তাদের কাছ থেকে অনেক ধরনের ঘটনা শোনা গিয়েছে যে রাতের বেলা তারা যখন সারা রাত মাছ ধরে তিনটা চারটার দিকে ঘাটে নোঙর করে মাছ নিয়ে যাচ্ছিল, তাদের অনেকের ক্ষেত্রেই নাকি এই জায়গাটাতে প্রবলেম হয়েছে, অনেক বাধার সম্মুখীন হয়েছে, কয়েকজন খুব গুরুতরভাবে আহত হয়েছে। এবং আরো বড় বিষয় হচ্ছে যে রাতের বেলা যারা এমনিতেই ঘোরাঘুরি করে, জায়গাটা অনেক সুন্দর, ঘোরার জন্য অনেকে আসে রাতের বেলা এখানে একটু হাঁটাহাঁটি করার জন্য, তারাও এখানে নাকি বিভিন্ন জিনিস দেখেছে, বিশেষ করে এই গাছের মধ্যে অনেক কিছু ঝুলে থাকতে দেখেছে, বিশেষ করে মানুষ আকৃতির কোনো কিছু নাকি দূর থেকে অবয়বের মতো দেখা যায় ঝুলে থাকতে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এরকম কয়েকটা ঘটনা আমরা এখানে জেনেছি যে রাতের বেলা যারা সাহস করে এখানে এসেছিল তারা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন বেশ পাগলের মতো হয়ে গেছে। কারণ এখানে কেউ যদি একা আসে গভীর রাতে এবং সে সুস্থভাবে যায় আপাত দৃষ্টিতে, কিন্তু তারপরে নাকি পাগলামি শুরু হয়ে যায়, তার পুরো আচরণ চেঞ্জ হয়ে যায়, অ্যাবনর্মাল আচরণ শুরু করে দেয়। এই ভয়ের কারণে সবাই এই গাছটিকে সমীহ করে, ভয় পায়, এবং তাদের বিশ্বাস যে এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করলে তাদেরও ঝামেলা হতে পারে। সো এটা যেহেতু লোকালয় থেকে একটু দূরে রয়েছে এবং মানুষজন চাইলে এটা অ্যাভয়েড করতে পারে, সো কেউ সহজে সন্ধান নামার সাথে সাথে এই জায়গাটা আস্তে আস্তে পুরো নীরব হয়ে যায়, এবং ঠিক আমরা যে মাঝরাতে আছি শুনশান নীরবতা রয়েছে এই জায়গাটাকে ঘিরে। তবে এতটুকু বলবো, এই বট গাছতলায় যদি এই ধরনের ভৌতিকতার কোনো ঘটনা না ঘটে থাকতো খুবই চমৎকার একটা দৃশ্য হতে পারত, এবং আপনার কখনো মন চাইবে যে এরকম এনভায়রনমেন্ট ছেড়ে উঠে না যেতে, কারণ এত সুন্দর দৃশ্য রয়েছে বর্তমানে আমাদের চোখের সামনে। কিন্তু কিছু করার নেই, আমাদেরকে এই জায়গাটা ত্যাগ করতে হবে, কারণ এখানে কোনো না কোনো কিছুর অস্তিত্ব রয়েছে যেগুলো মানুষের উপস্থিতিকে বিশেষ বিশেষ সময়ে একসেপ্ট করতে চায় না, এবং তারা যদি খুব বেশি ডিস্টার্ব ফিল করে, যারা তাদেরকে ডিস্টার্ব করে তাদের অনেক সমস্যা হয়ে থাকে। সো এই জায়গার মধ্যে থেকে আমরাও কারো উপদ্রবের কারণ হতে চাই না, কারণ যেই অশুভ শক্তিগুলি মানুষের কথা মতো এখানে আছে এগুলো খুব বেশি মাত্রায় অ্যাক্টিভ, এবং খুব বেশি যদি বিরক্ত হয় তাহলে হয়তো বা আমাদেরও ঝামেলা হতে পারে। আমি জানি না আসলে কতটুকু এটা সত্য বা মিথ্যা, তবে এতটুকু আমরা বলতে পারি এই জায়গাটা যেমনই চমৎকার তেমনই গা ছমছমে একটা ভাব রয়েছে। তো আমরা এখন এই হন্টেড প্লেস থেকে আপাতত আপনাদেরকে নিয়ে যাব স্টুডিওতে, রেজা ভাই রয়েছে এবং আরজি কিবরিয়া রয়েছে, যেখানে তারা বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে, সলিউশন নিয়ে আপনাদের সাথে কথা বলবে, বিভিন্ন প্যারানর্মাল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করা হবে। এবং বিদায় নেওয়ার আগে আরো একবার আপনাদেরকে বলি, যদি আপনাদেরও যদি কোনো ধরনের প্যারানর্মাল এক্সপিরিয়েন্স থেকে থাকে, এরকম কোন জায়গায় গিয়ে হন্টেড জায়গায় গিয়ে শেয়ার করতে চান, তাহলে ডরের এই সেগমেন্টটি আপনার জন্য, এবং আমরা পুরো ডর টিম তৈরি রয়েছে আপনাদের জন্য, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কোন একটা জার্নিতে আপনাকে নিয়ে আমরাও চলে যাব কোন এক হন্টেড প্লেসে।
ডর মানে ভয়, হন্টেড ভয়, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
অনেক ধন্যবাদ সুমন আমাদেরকে বেশ কিছু ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি করবার জন্য। ডর এখন অন্যদিকে টার্ন করবে, স্পেশাল সেগমেন্ট শুরু হচ্ছে ট্যারোট কার্ড রাউন্ড উইথ রব্বি রেজা। এই পার্টটি চলাকালীন সময়ে যত ঘটনার মুখোমুখি আপনি হবেন কিংবা আপনি যা শুনবেন তা সমস্তই নন সাইন্টিফিক অর্থাৎ অবৈজ্ঞানিক। এই বিষয়গুলো বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। প্রিয় শ্রোতা, ঠিক রাত 12টায় ফিরব রেজা ভাইয়ের সাথে। আশা করছি আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন না। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ডরের স্পেশাল ট্যারট কার্ড রাউন্ডে। আমাদের এই পার্টটাতে আমরা আজকে বিশেষ কয়েকজন গেস্ট পেয়েছি, বিশেষ করে গত সপ্তাহে যেই গল্পটি আমরা প্রচার করতে গিয়ে সময়ের অভাবে আমরা শেষ করে দিয়েছিলাম সেই গেস্টটি রয়েছে, তার গল্প আমরা শুনব। এবং একই সাথে রেজা ভাইয়ের কাছ থেকে আপনারা আপনাদের বিভিন্ন রকমের কথাবার্তার উত্তর পাবেন, প্যারানর্মাল এবং সায়েন্টিফিক। তার রেজা ভাই একটু হ্যালো বলেন।
হ্যালো, আসসালামু আলাইকুম। তো রাত্রে আসছি ভাই, অনেক সময় এমন হয় যে রাত্রেবেলা সব শেষ করে বাসা যাওয়ার সময় আমি ফিল করি আমার বাইকের পিছনে বসে আছে, যে আসলে মানে বাইকটা ভার হয়ে গেছে, বাসা পর্যন্ত মানে আমার সিঁড়িঘর পর্যন্ত সে আমার সাথে যায়, সেটা আমি বুঝি অ্যাটলিস্ট।
এটা কিন্তু একটা মারাত্মক জিনিস,
মানে কথাগুলো আমি কারোর শেয়ার করি না নর্মালি।
এই অশরীরী আত্মা ফিল করাটা, মানে ধরেন আপনি একটা ঘরের মধ্যে আছেন, কিছুই দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার মনে হচ্ছে আপনার পাশে কেউ একটা দাঁড়ায় আছে, কিংবা দুটো চোখ আপনাকে ফলো করছে, এইটা কিন্তু ভয়াবহ রকমের একটা
ভয়াবহ জিনিস। কারণ আসলে অলমোস্ট দুইটাই বেজে যায় এখানে যেতে যেতে, তখন আসলে এত রাত্রেবেলা আমরা, আমি কিন্তু অলরেডি বলছি যে 12টা থেকে 3টা পর্যন্ত জিনরা ভূতরা বা প্রেতাত্মারা সবচেয়ে শক্তিশালী হয়।
এবং যে চোখ নিয়ে আমরা কথা বলছি, গত পর্বে আমাদের যে গেস্ট যিনি ছিলেন এবং আছেন আমাদের সঙ্গে আজকে, সেই চোখের জায়গায় গিয়ে আমাদেরকে সময়ের অভাবে শেষ করতে হয়েছিল, আমরা সেখান থেকেই শুরু করব। তার আগে আপনাদেরকে বলছি এই পার্টটি খুব বিশেষ পার্ট ডরের জন্য, আমরাই প্রথম বাংলাদেশে এরকম একটি হন্টেড শো করেছি যেটা হুইচ ইজ সায়েন্টিফিক, একই সাথে প্যারানর্মাল, একই সাথে স্টোরি বেস, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্টলি আমরা খুব কনফিডেন্টের সঙ্গে বলতে পারবো ভালোবাসার জায়গাটা থেকে প্রাউডলি, সেটা হচ্ছে আজ পর্যন্ত কেউ এতটা সাহস করেনি যে প্রতি সপ্তাহে আপনাদেরকে একটা বিশেষ হন্টেড জায়গায় নিয়ে যাবে, ফেসবুকের কল্যাণে আপনাদেরকে লাইভ সেখান থেকে ব্রডকাস্ট করবে, দেখাবে, যেটা আমরা করছি প্রতি সপ্তাহে শুক্রবার রাত 11:50 রেজা ভাই উইথ হিস টিম ঘোষ হান্টার টিমে। প্রতি সপ্তাহে আমরা নতুন নতুন মেম্বার নিচ্ছি, সেটাও আপনারা এখানে চাইলে জয়েন করতে পারেন, এবং তাদেরকে নিয়ে আমরা প্রতি সপ্তাহে রাত 11:50 আমাদের এই পেজটি থেকে আপনাদেরকে হন্টেড প্লেস থেকে আপনাদেরকে আমরা লাইভ দেখাই যে কোথায় আমরা মুভ করছি, কি শোনা যায়, এবং এই ভুতুরে পরিবেশে আপনি যদি আসেন আপনি কি ফিল করবেন, যেটা অলরেডি আমরা বেশ কয়েকটা করে ফেলেছি। আমাদের পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/dorterot। আমি আবারও বলছি www.facebook.com/DAARTAROT দ্যাট ইজ ডট অ্যারোট। আপনারা লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এই পেজটির মেম্বার হয়ে যাবেন, এবং এখানে প্রতি আপডেট পোস্ট ম্যাক্সিমামই রেজা ভাই কন্ট্রোল করে, এটা রেজা ভাইয়ের পেজ, সুতরাং রেজা ভাইয়ের সঙ্গে আপনারা কমিউনিকেট করতে পারবেন। এবং আমরা আরো প্রাউডলি বলতে পারি এই প্রথম কোন শোতে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একই সাথে ইনক্লুডেড হচ্ছেন, অর্থাৎ রেজা ভাই এবং আমাদের তিথি ভাবি ওনার ওয়াইফ, ওনারা দুজন মিলে কোন একটা বিশেষ হন্টেড প্লেসে যাবেন, ওনারা আপনাদেরকে বর্ণনা করবেন এই প্লেসে আসার পরে কি অনুভব করছেন, কি ঘটনা ঘটছে। সো এটা আপনাদের জন্য একেবারে এক্সট্রাঅর্ডিনারি। আমি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখেছি এরকম, ডিসকভারি চ্যানেলে দেখেছি এরকম, ওখানে গিয়ে একটা চ্যালেঞ্জ ফেস করে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এবং তাদের একটা বিশাল ব্যাকগ্রাউন্ড থাকে, তারা হয়তো এক্স আর্মি ছিলেন বা এক্স নেভি ছিলেন, বাংলাদেশে এখন পর্যন্ত টেলিভিশন বলেন বা রেডিও বলেন কোথাও এই ধরনের অনুষ্ঠান হয়নি, আমরা রেডিও থেকে শুধু ফেসবুককে কেন্দ্র করে এরকম একটা এন্টারটেইনমেন্ট শো আপনাদেরকে উপহার দিচ্ছি। এবং স্পেশালি থ্যাঙ্কস টু রেজা ভাইয়ের ফ্যামিলি, যারা আসলে এই শোটাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন। আমি ভাবিকে আসলে স্পেশালি থ্যাঙ্কস দিব,
ওর কিন্তু সাহস অনেক, যে মানে সে এই গোষ্ঠীর টিমে অংশগ্রহণ করার মূল কারণ হচ্ছে সে আমার এন্ট্রি, এইসব বোগাস জিনিস বলতে কিছু নাই, তো এই জন্যই তাকে আমি বলছি তুমি যদি দেখতে চাও আমার সাথে চলো।
এবং এটাই ভালো হয়েছে, আমার মনে হয় এটা অনেকেরই এরকম প্রশ্ন থাকে,
রাইট রাইট।
সো আমরা এটা একটা পজিটিভ একটা নেগেটিভ দুটো মিলিয়ে আসলে কিছু একটা হয়। সো এখানে রেজা ভাই যেটা বলছে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আছে, তার জায়গাটা থেকে ভাবি বলছে না এভরিথিং ইজ সায়েন্টিফিক,
শুধু তাই না, সে বাসায় অনেক কিছু দেখছে, তাকে আমি দেখাইছি অনেক,
তারপরে সে বিলিভ করে,
তারপরে তার কথা হচ্ছে যে ইলিউশন, তার সাহস হচ্ছে আমি, মানে আমি বুঝি তো তার মনের কথাটা।
তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো খুব ভালো জমবে, এখন থেকে আমরা সেটা আপনাদেরকে মাঝে মাঝে
একটা জিনিস বলে রাখি, আপনাদের আমরা, আমি এবং কিবরিয়া ভাই, আমরা সব কষ্টটা করি শুধুমাত্র আপনাদের জন্য, আমাদের কোনো আর্থিক লাভ নাই,
আর্থিক লাভের জায়গায় আমি একটু যোগ করি নিজের পকেটের পয়সা খরচ করি ভাই, একদম ফ্র্যাঙ্কলি বললাম, আমি জানি আমার লিসনার আমাকে বিলিভ করেন, একদম কখনো রেজা ভাইয়ের পকেটের পয়সা, কখনো আমার পয়সা। এবং এই ডট ট্যারট পেজের কোনো কিছু স্পন্সর না, আপনারা দেখবেন কোনো স্পন্সরের নাম আমরা উল্লেখ করি না, বিকজ দিস পেজ ইজ মেইনটেইন বাই রেজা ভাই ওনার পার্সোনালি। তবে হ্যাঁ, ভবিষ্যতে নিশ্চয়ই কেউ যদি আমাদেরকে এসব ব্যাপারে কোঅপারেট করতে আসে সে ব্যাপারে
আমাদের অনেক খরচ হয়।
এবং ভেরি ইন্টারেস্টিংলি বলি রেজা ভাই যে এইরকম জিনিস কিন্তু আগে, এর আগে কেউ কখনো করেনি,
এশিয়াতে হয় নাই,
পুরো এশিয়াতে হয়,
কারণ হচ্ছে ভাই কে বলি সবগুলা রেকর্ডেড প্রোগ্রাম,
ম্যাক্সিমাম
ভিডিও করা,
সব রেকর্ড
ভিডিও করা থাকে, তারপর এটা টিভিতে দেওয়া হয়, আমাদের একটা ডাইরেক্ট লাইভ, মানে এক সেকেন্ড এদিক মিউজিক নাই, ওই মুহূর্তে মানে কি হচ্ছে আপনারা সরাসরি দেখতেছেন লাইভে, এখানে কোনো কাটিং নাই, কোনো এডিটিং নাই, কিছু নাই।
খুব ভালো লাগে যে এখানে এত দর্শক একটা টাইম দেখে, অনেকেই দেখবো যে অন্যান্য রেডিও শো গুলোতেও অনেক ফ্যান আছে।
একটা বিষয় বলে, আমাদের রেডিও এবিসি কে তারা কপি করে বা নকল করার চেষ্টা করে, তা আমাদের গৌরব আসে, আমাদেরকে কপি করে
গৌরব। আমি কথাটা বলছি আসলে, এটা অনেক লিসনারের কষ্ট পাবেন, তারপরেও আমি রিয়েল সিনারিওটা বলি, দুটো বিষয় বলি। একটা হচ্ছে এই পেজটির অনেকগুলো ফেক পেজ তৈরি হয়েছে ডট ট্যারট পেজের, আমি যখন পোস্ট গুলা দিলাম যেগুলো ফেক পেজ, এমন ভাবে রিপোর্ট হয়েছে যেগুলো বন্ধ করতে বাধ্য হয়েছে। এটা আমাদের অনেক বড় একটা শক্তি যে আমাদের লিসনাররা এত বেশি অ্যাক্টিভ। নাম্বার টু হচ্ছে, আমরা যখন লাইভে যাওয়া শুরু করেছি তখন অনেক প্রোগ্রামই আমাদের দেখা দেখি লাইভে আসার চেষ্টা করছে, কিন্তু কথা হচ্ছে যে আসলে লিসনার সেটাই নেবে যেটা অথেন্টিক। তো সেই জায়গা থেকে আমরা প্রাউড ফিল করতেই পারি যে আমাদের পথ অনেকেই অনুসরণ করছেন। তো যাই হোক, নিজেদের গুণগান অনেক বেশি করে ফেললাম, কারণ কথা আছে নিজেদের ঢোল নিজেরা বানানো, বাজানোই ভালো, অন্যরা বাজিয়ে ফেললে ফেটে যাবে। যেখানে ছিলাম আমরা গত সপ্তাহে, আপনার নামটা একটু বলবেন আসবেন?
যে আমি ওয়াহিদ রহমান।
ওয়াহিদ রহমান আমাদের গল্পটা যেটা বলছিল অতটুকু আমি একটু সামারি করে দিই। উনি আসলে ব্ল্যাক ম্যাজিক করার জন্য কোনো একটা জায়গায় গিয়ে কিছু জিনিস সংগ্রহ করেছেন, তার মধ্যে উনি আসলে, আপনি তো ব্ল্যাক ম্যাজিক না, আপনার ফ্রেন্ডের জন্য, ফ্রেন্ডের জন্য, কিন্তু কেউ একজন করবে আপনাদের কাছ থেকে কিছু এলিমেন্ট চেয়েছে, তার মধ্যে একটা ছিল হচ্ছে কাফনের কাপড়, সেটাও আপনারা সংগ্রহ করেছেন। তো সংগ্রহ করার পরে ব্ল্যাক ম্যাজিকটা অ্যাক্টিভ হয়ে গেছে, তখন আপনারা কিছু জিনিস দেখতে পাচ্ছিলেন, এবং একটা পর্যায়ে বোধহয় আপনি লাল দুটো চোখ বা কিছু একটা বলছিলেন।
তার আগে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমরা ওই যে মুহূর্তে আমরা কাপড়টা দিব সেই মুহূর্তে আমাদেরকে উনি বলছিল যে তোমরা কয়েকদিন পরে আসো, সেই কারণে কাপড়টা আমাদের কাছে রাখা লাগছে। তখন দেখলাম যে আমরা যখন শুয়েছিলাম রাত্রে দুজন, ওইটা ছিল খাটটা ছিল জানালার পাশে, তো তখন রাতে গভীর রাত, তখন দেখলাম যে দুটো চোখ, লাল দুটো চোখ, তো হুট করে দেখলাম যে ওটা লাফ দিল জানলার ভিতর থেকে, জানলাটা গ্রিল করা ছিল, লাফ দিয়ে আমার বুকের উপর উঠলো, এবং কয়েক সেকেন্ড হবে সে জাস্ট পাটা রেখে আবার আরেকটা লাফ দিল, সে নিচ তুলে গেল, সে আরেকটা লাফ দিয়ে টেবিলের উপর উঠলো যেখানে কাপড়টা ছিল, কাপড়টা ওই ব্যাগটার মধ্যে সে বসে পড়লো। কিন্তু সবচেয়ে অবাক করার ব্যাপার ছিল জানলাটা গ্রিল করা ছিল, এবং সে যখন আমার কাছে চলে আসে তখন ওইটা মশারি টাঙানো ছিল, মশারির ভিতর থেকেই সে লাফ দিল এবং ওইটা বের হয়ে গেল অলরেডি।
সেটাকে
বিড়ালটা,
বিড়ালটা কালার কি ছিল?
কালারটা অন্ধকার ছিল, আমি বুঝি নাই। এরপরে মানে আমি তখন জাস্ট স্টাক হয়ে যাই মানে দেখার পরে, তারপর যখন ধরফর করে উঠি লাইট জ্বালাই দেখি কিছু নেই,
বিড়াল নিয়ে সময় কিছু ঘুরছে আমাদের যেখানে
লেগে থাকেন। আমরা যেটা নারায়ণগঞ্জের থেকে করেছিলাম একটা জুট মিলে, আমি একটু জিনিস চিন্তা করি,
বিড়ালের নিচে কিন্তু ওই জিনিসগুলো ছিল, কাপড় কাপড়টা ছিল, মানে আপনার
জিনিস চিন্তা করেন ভাই, সেটা হচ্ছে এখানে আমরা প্রায় পাঁচ ছয়জন মিলে গিয়েছি, কোন একটা ব্যক্তি রাস্তাতে হেঁটে যাওয়ার সময় যদি একা ওই বিড়ালটাকে দেখতো, মানে আমি যদি দেখতাম
স্ট্রোক করে মারা যেত,
ডেফিনেটলি স্ট্রোক করতো, কজ ওই জায়গাটায় ওই সময় ওইভাবে বিড়াল
চোখটা ভয়ঙ্কর ছিল।
তারপরে উনি ওনাকে কাপড়টা দিয়ে দিই, পরবর্তীতে আমি শুনলাম যে সে নাকি কাপড়ের কাপড়টা একটা কিছু একটা জড়িয়ে ওইটাকে কবর, দুই কবরের মাঝখানে রাখা হয়েছিল। তো এরপরে আর তার সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি, অনেক বছর চলে গেছে।
এই ব্ল্যাক ম্যাজিক জিনিসটা এত খারাপ, আমাদের সমাজ এত বেশি প্রভাব বিস্তার করছে, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এই তিনটা দেশ মূলত
কুফরি যেটাকে বলে।
আপনারা ভালো কিছু করেন, নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, গাইডলাইন নেন, বিভিন্ন আলেম ব্যক্তি আমাদের সমাজে আছে, বরণে আছে, বা ভালো ভালো মানুষ আছে যারা ইলম যাদের মধ্যে আছে, ওদের কাছ থেকে জ্ঞান নেন, শরীয়ত মোতাবেক কাজ করেন, বা যে যে তার ধর্ম থেকে নিজস্ব গুরুজনদের কাছ থেকে পরামর্শ নেন। কারণ আমার মাঝে মাঝে মন চায় যে আমি বলবো যে ব্ল্যাক ম্যাজিক কিভাবে করতে হয়, করলে কি পাওয়া যায়, এগুলো আমি সবই জানি কিন্তু কখনো ট্রাই করি না, এই জন্য অনেক বড় বড় ক্ষতিগ্রস্ত হয়েছি আমি এসব কারণে। তো আমি বলবো যে ব্ল্যাক ম্যাজিক যারা করেন তারা তো নিজেরাই ধ্বংস, সাথে যারা জড়িত থাকবেন তারা ধ্বংস হবেন।
শুনি তারপর
সে আর ওইভাবে ওই মেয়েটার সাথে কখনো কানেক্ট হয়নি তার। এরপরে এতটুকুই আমার জানা ছিল, তো এরপরে তার সাথে আমি সরে আসি।
প্রশ্ন করো, তুমি কি মিরপুর থেকে আসছো?
জি।
তোমার কি কোনো আর্জে হওয়ার শখ ছিল? অনেক চেষ্টা করছো এটার জন্য?
হ্যাঁ, চেষ্টা করছি অলরেডি।
তুমি যে তাকে সাহায্য করলা ব্ল্যাক ম্যাজিক, তোমার কোনো ক্ষতি হওয়ার তো কথা, তোমার ক্ষতি কি হয়েছে?
স্টাডি ক্ষেত্রে আমি মানে আমার দুই বছর লস হয়,
দুই বছর
লস হয়, আমি চলে যাই কুমিল্লা, এখান থেকে আমি নারায়ণ থাকতেই পারি না।
ওই ঘটনার পরে,
ঘটনার পর থেকে আমি কুমিল্লা চলে যাই।
কেন আপনি আসলেন মানে আমাদের এখানে এগুলো বলার জন্য, বা মোটিভটা কি আপনার?
মোটিভটা হচ্ছে যে আমার এই ঘটনা শোনার পর হয়তো বা কালো জাদু বা এই ধরনের কোনো কিছুতে উৎসাহী না হয়, এবং এটা করলে
এমন হচ্ছে রাত্রেবেলা ঘুম হচ্ছে না, অনেক রাত পর্যন্ত জেগে থাকবো।
হ্যাঁ, এটা হয়।
এগুলো আসলে খুব লং প্রসেস, মানে ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট সারা অনেক সময় অনেকে সারা জীবন থেকে যায়। অনেকে মরার সময় আমি দেখতে পাই, আমাদের সুনামগঞ্জে একটা লোক, ওর মুখ হয়ে গেছিল শুকুরের মতো, এবং মানুষ তাকে দেখে ভয় পাইছে। লাশটা রাখা হয়েছে ওনার যে বিল্ডিং, আমাদের সুনামগঞ্জের একটা লোক, নাম বলবো না, কারণ খুব জমিদার বাড়ির লোক আর কি, খুব প্রভাবশালী, এবং মানুষকে দান খরচ করতো, সব করতো, কিন্তু তার সমস্যা হচ্ছে সে কুস্তি কালাম করতো। তার যখন কাফনের কাপড়টা সরানো হয় মুখ থেকে, আমি দেখে ভয় পেয়ে গেছি, এবং সব ওই জায়গার মানুষরা ওইটা দৌড় দিছে রীতিমতো, মানে মনে হচ্ছে যে তারা কিছু একটা দেখে ফেলছে। পরে সাথে সাথে হুজুর মুখটা ঢেকে দিল, অনেক জানাজা পড়লো, যখন জানাজা চলে দাঁড়াতে অনেক বৃষ্টি চলে আসে, আধা ঘন্টা ওয়েট করতে সবাই আবার আসে, কোনোভাবে জানাজা পড়তে পারে না, জানাজা ছাড়াই ওনার দাফন করা হয়েছে। ওই বাড়ির আশপাশে এখনো তারা পচা গন্ধ পায়, বিশাল বড় বাড়ি, 10 বিঘার উপরে বাড়িটা। পুকুরের মধ্যে মনে করেন যে মাছ, 2 দিন পর পর মাছ মরে ভেসে ওঠে, এবং যেখানে কবর দেওয়া হয়েছে ওনার, সেই কবর থেকে প্রচন্ড বাজে গন্ধ আসে। অনেক চেষ্টা করতে হবে খোঁজ করতে, কোনো লাভ হয়নি। তো এটাই বলবো লিসেনারদেরকে যে ব্ল্যাক ম্যাজিক থেকে 100 হাত থাকবেন দূরে, বিরত, কারণ এটা এত খারাপ জিনিস। যদি আপনাদের স্টোরি বলি ব্ল্যাক ম্যাজিক কেন করে কিভাবে করতে হয়, তাহলে বুঝতে পারতেন এটা কত খারাপ।
ওকে, এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে বলছি যে যারা এখানে আসতে চান, নিজের জীবনের প্যারানর্মাল ঘটনাগুলো আমাদের এখানে রেডিওতে বলতে চান, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। ওকে, আমরা এই পর্যায়ে পরবর্তী গেস্ট যিনি আছে তার কাছে আমরা যাব। আপনি আমাদের এখানে এসেছিলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনাদেরকে বারবারই বলছি, আবারও বলি, আগামীকাল শুক্রবার রাত 11:50 হন্টেড প্লেস থেকে, হন্টেড প্লেস বলবো না, হন্টেড হাউস থেকে একটা বিশেষ লাইভ হচ্ছে, এই প্রথম ডরে, এবং ডরে আমি বলবো পুরো বাংলাদেশে এরকম লাইভ, এইরকম কন্টেন্ট এই প্রথম, একটা বাড়িকে আমরা ভূতমুক্ত করব, সেটা আমরা আপনাদেরকে লাইভে দেখাবো। আপনারা চলে আসবেন আমার এই পেজটিতে। আমি আবারও বলছি পেজটির ঠিকানা www.facebook.com/dortarot DARROT, দ্যাট ইজ ডর ট্যারট। পেজটিতে এখনই আপনার যোগ হয়ে যান লাইভ দিয়ে শুক্রবার রাত 11:50, এবং ওখান থেকে পুরো বিষয়টি আমরা লাইভে সরাসরি আপনাদেরকে ফেসবুকে দেখাবো। ওকে, তোমাকে তুমি করেই বলি, বয়স অনেক ইয়াং হবা আমরা দেখে বুঝতে পারছি। কি নাম তোমার?
সাব্বির।
বয়স কত?
বয়স 18।
শুধু সাব্বির নাকি সাব্বির খান?
সাব্বির খান।
কলেজে পড়ো?
জি।
আইডিয়াল কলেজ?
জি।
তো সাব্বির খান, কি বিষয়টা? কি
বিষয়টা হলো গিয়া, ছোটকাল থেকে অনেক সমস্যা, যে বাসায় আগে থাকতাম সে বাসায় একটা কবিরা আসছিল, কবিরা বলছিল আমার আম্মুকে যে ওর সাথে কিছু একটা আছে। 2-1 বছর, অনেক বছর যাওয়ার পর তারপর গ্রামে গেছে, গ্রামে যাওয়ার পর আমার বোনের সাথে 4টা যে বদজিন ছিল ওকে জানানো হয়েছে। জানানো হওয়ার পর তখন আমাকেও দেখানো হয়েছে। দেখানো হওয়ার পর বলছে ওই কবিরা বলছে যে তোমার সাথে তুমি আর কি মানত, মানত বলতে কি তুমি কিছু দাও, এইখানে কিছু দাও। তো বলছে যে হ্যাঁ, একটা মুরগি আর একটা ইয়া চিনি দিব। তো আম্মুকে বললাম, বলার পর আম্মু আর কি একটা আঙ্কেলের কাছে দেখা করলাম যে আঙ্কেল আমার এই সমস্যা হচ্ছে, তো আমার এটা কিছু করে দেন। তো তিনি একটা কবিরাজের কাছে নিয়ে গেল, কবিরাজ বললো যে তোমার সাথে নাকি 7টা জীব বদজিন আছে।
7টা?
হ্যাঁ, 7টা, সব মেয়ে। তো বললো যে তুমি তোমার বাবা মার একমাত্র সন্তান। বললাম হ্যাঁ। বলে তোমার অমাবস্যা বা পূর্ণিমাতে তোমাকে মেরে ফেলবে, নাহলে তোমাকে কোন একটা জায়গায় নিয়ে যাবে।
এটা কবিরাজ বললো?
হ্যাঁ, কবিরাজ বললো। তিনি আমাকে সালসা দিছে, একটা তাবিজ দিয়েছে, পানি পড়া দিছে, তেল পড়া দিছে, এগুলো দিছে। তাকে আবার 2000 টাকাও দিছি আমরা। তিনটা ভোগ দিছে।
কি জিনিস এটা?
ভোগ?
ভোগ, ভোগ।
তিনটা ভোগ দিছে কিনা তা আমি জানি না।
তোমার সাথে কিছু একটা অবশ্যই আছে, আমি এখানে ফিল করতেছি। বৈশা, তোমার জন্ম কি ডিসেম্বর মাসে?
জি, 20 তারিখে।
তুমি কি সেটা বুঝো তোমার কিছু আছে যে জিনবুত নিয়ে খুব লাফালাফি করতে যাবে, বিভিন্ন জায়গায় চলে গেছো সাহস দেখাইয়া, বন্ধুর সাথে বাজি লেখা, যদি তুই যদি যাইতে পারস কবরে, এরকম ভাবে তুমি অনেক সাহসের বাজি দিন তোর জীবনে, মানে এমন সময় সেগুলো করছো। তোমার বয়স 18 সামথিং না? তুমি কখন মদ খাইছিলা? এটা আসলে পার্সোনাল ব্যাপার, এটা খারাপ বলে আমি বলবো না। তুমি তো মুসলিম না? শিশা খাইছিলা? আমি আমার জীবনে কখনো মদ খাইনি, বিয়ার খাইনি আমার জীবনে।
পার্সোনাল
ফেরিগুলো কিছু বললাম, আমি কিছু জানবো না।
ও বলতেছিল যেটা যে অসম্ভব, আমার পার্সোনাল লাইফ আসলে খুব নিট,
আমি সবই জানি তোমার সম্পর্কে। তারপর বলো কি
বলো কি হয়েছে?
তাবিজ গুলো নেওয়ার পর 10 দিন সামথিং এরকম ভালো ছিলাম। তারপর আমার আব্বু আম্মুর সাথে আমার যদি কোনো ভালো কথাও বলতো প্রচন্ড রেগে যেতাম। আব্বু আমার সাথে খারাপ ব্যবহার এমন পর্যায়ে যেত যে সবকিছু ভেঙে ফেলতাম, ঘরে অনেক কিছু ভেঙে ফেলছি, যে আম্মু কানাকাটি করে অনেক কিছু করে। আর কবিরাজ বলছে যে তোমাদের যে আয়ন জন্য সব তোমার জন্য কিছু হয় না। কবিরাজ বলছে যে তুমি এগুলো নেও, এগুলো নেওয়ার পর হয়তো বা তোমার কিছু ঠিকঠাক হইতে পারে। আমার যদি দুঃখ বা সুখ বা বিপদ যদি আসে তো আমি আগে থেকে বুঝতে পারি যে আমার এগুলো আসবে। মনে করেন এখনই আমি পড়ালেখা করতেছি, তো 2-3 দিনের মধ্যে আমার সাথে কেউ পারতেছে না পড়ালেখা করা। তো 3 দিনের সময় ঠিকই আমার কোনো না কোনো একটা বাধা পড়বেই, ওই বাধা পড়ার পরে আমার পড়ালেখা অফ হয়ে যায়। আর এখন থেকে আমার 1 মাস হয়ে গেছে আমার পড়ালেখা বন্ধ। আমার সামনে হলো আমার HSC পরীক্ষা বন্ধ, কোনো
পড়ালেখা। এক ছেলে? ভাই বোন নাই কোনো?
কোনো কেউ নেই।
এটা আমার আম্মা বলে, যাদের এক ছেলে থাকে বাপ মা তারা একটু দুষ্ট টাইপের হয়।
আল্লাহ দিয়ে হয়, আল্লাহ সুযোগও পায়,
সুযোগ পায় বেশি, যে তার অপশন নাই বাপ মা। তারপর বলো ভাই।
তো এইটাই তো আমার আব্বু আম্মু বলো যে ওর এইসব অবস্থা হইতেছে, তো এগুলোর কারণ হলো এইসব। এখন ভাই আমি জানতে চাইছি যে আমার প্রবলেমটা কি?
প্রবলেমটা হচ্ছে তুমি যে বন্ধুর সাথে বাজে ঢুকে যে বিভিন্ন জায়গায় চলে গেছো, এইসব বাজের কারণে তোমাকে তোমার সাথে খারাপ কিছু চলে আসছে আর কি, এটা হচ্ছে মূল বিষয়। তোমার এটা সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নাই।
কবিরাজ বলছে যে তোমার সাথে সাতটা আছে, দুইটা ভালো আর কি, চারটা খারাপ।
চারটা নাই, থাকলে একটি আছে। তোমার সাথে একটি আছে যেটা তোমার বাসায় তোমার সাথে ভর করে এবং তোমার সেই জিনিসটা তোমার পরিবার অশান্তি লাগা রাখে, তোমার বাপ মা ঝগড়া লাগা রাখে জিনিসটা, তোমার বাবা মার মধ্যে মিল দিন দিন কমে যাচ্ছে এবং সেটার এফেক্ট তোমার উপর পড়তেছে। তো একটা বাচ্চা যদি ঝগড়া দেখে সরাসরি তার মাথা এমনিতে এফেক্ট পড়বে।
বাট আমরা মনে হয় কি ওকে একটু অন্যভাবে একটু ট্রিট করতে পারি কিনা রেজা ভাই,
তুমি একদিন ওর গার্জেন নিয়ে আসো।
আর প্রথম কথা হচ্ছে ও কিন্তু এই পর্যন্ত বেশ কয়েকবার আমাদের রেডিওতে এসেছে।
হ্যাঁ,
আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি মানে তুমি নিজেই সব বিলিফ থেকে বের হয়ে আসো, কি আছে কি নাই, তুমি যেভাবে সাতটা নাম্বার মনে রেখেছো, চারটা ভালো তিনটা অমুক, তুমি একটা ছেলে, ইয়াং ছেলে, তুমি আমোদ ফুর্তিতে চলবে, লেখাপড়া
করবে, বিলিভ করি তখন থেকে যখন আমার আমার সামনে আমার বোনকে ছাড়াইছিল তখন থেকে।
তোমার বোনের সামনে বোনকে কিভাবে ছাড়াইছে, কি দেখছো তুমি, চারটা জিন তোমার সামনে হেঁটে গেছে?
না না না, ওকে বসাইছে, ওকে বসানোর পর যা করার ওইখানে ওইখানেই করছে।
তারপর
দেখছি যে অনেক কিছু হওয়ার পর তারপর লাস্টে,
কত বছর বয়সে দেখেছো?
এই ওয়ান ইয়ার আগে,
এক বছর আগে।
এক বছর আগে দেখছি।
কি দেখছো তখন, কি হয়েছিল বিষয়টা, পুরো বিষয়টা বলো,
পুরো বিষয়টা বলো,
কি ঘটছে বোনের সাথে, কি ঘটছে, কবিরাজ কি করছে সেটা।
কবিরাজকে আনার পর তিনি কি জানি দেখলো, এই যে আঙ্গুল দিয়ে কি জানি দেখছে, দেখার পর বলছে যে একটা আঙ্গুল ভরে হয়ে গেছে, একটা ছোট হয়ে গেছে, ছোট হওয়ার পর তারপর বললো তোমার বোনকে পড়া তেল এগুলো দিল, দেওয়ার পর ওকে এক জায়গায় বসালো, বসানোর পর ওকে গোল চাদর দিয়ে চারপাশ থেকে ঘেরাও করেছে, ঘেরাও দেওয়ার পর তারপর ওকে নিচে বসেছে, নিচে বসানোর পর গান গিয়ে তারপর জিন্দার আনছে,
গান গিয়ে জিন আনছে,
হ্যাঁ গান গিয়ে জিন আনছে।
আমরা হিন্দি ছবিতে দেখি না গানের সাথে নাচ নাই কেন?
শোনো আমি তোমাকে কথাগুলো কেন বলতেছি জানো, তোমাকে কথাগুলো বলছি তুমি অনেক বেশি ছোট, যে কারণে তোমাকে আমরা এই মোটিভেশনের জায়গাতে একটু চেষ্টা করতেছি, অনেকেই হয় তোর মতো আছে, এগুলো মোটেও বিলিভ করবা না, প্রথম কথা হচ্ছে এটা। হ্যাঁ আমি প্রসিডিউরটা বিলিভ করার কথা বলতেছি না, জিন আমাদের ধর্মে বিলিভ করতে হবে, যদি বিলিভ না করো তাহলে ইমানই থাকবে না। জিন নিয়ে একটা ভিডিও কিছুদিন আগে আমাদের ডর ট্যারট পেজে রেজা ভাই দিয়েছে, জিন কিভাবে ছাড়ানো হয়, ভিডিওটা আপনারা দেখতে পারেন। তবে আমার খুব দুঃখ লেগেছে ভিডিওর শেষ পার্টটুকু নাই, ইভেন পাওয়াও যায়নি ওটা, ভিডিওটাতে জিনটাকে কন্ট্রোলে নিয়ে আসা হয়েছে, কিন্তু ভিডিওটা যখন জিনটা চলে গেল তখন মেয়েটা কিভাবে রিকভার করলো, রাইট, এবং কিভাবে কতটা সাইন্টিফিক ভাবে হাতে মোজা পরে যাতে মেয়েটার কোনো গায়ে টাচ না লাগে, কত সুন্দরভাবে কমিউনিকেট করে। জিনটা মুসলিম ছিল, জিনটা মুসলিম ছিল এবং ওই মুসলিম জিনটাকেও কিন্তু এক পর্যায়ে বোঝানো হচ্ছে যে তুমি যেহেতু মুসলমান তুমি এইভাবে চলো, এইভাবে নিয়ম কানুন পালন করো, কত সুন্দর। এইটা হচ্ছে প্রসেস যদি আপনি ধর্মীয় বিধান মতেই যান। আর এছাড়া বাকি যা করা হয়, যেটা করা হয় আমাদের এইখানে, এগুলা এক তুমি বাজে এবং একেবারেই মানুষকে ধোকা দেওয়ার একটা পন্থা মাত্র। তুমি ছোট, তুমি এগুলো বিলিভ করবে না, তুমি বিলিভ করেছো বলেই তোমার, দেখো মানুষ যা বিলিভ করে সেটা কিন্তু মানুষের উপর ভর করে।
আমি যদি কারে বলি ভাই ওরুমে যান, ওরুমে ভূত আছে, মানুষ ওরুমটা গেলে ভয় পাবে সে,
এবং বিলিভ করে বলে তার চোখের সামনে এসে একজন দাঁড়ায়। সামনে এখন প্রচুর সময় পড়ে আছে, লেখাপড়া ঠিক মতো করো, পরিবারের একটা মাত্র সন্তান তুমি, তোমার কিন্তু অনেক অনেক দায়িত্ব, ঠিক আছে?
ওকে, তুমি তোমার বাপ মাকে বোঝাও।
আচ্ছা আমি আসলাম শুধু সমাধানটা নিতে, যে আমার সামনে কি হবে,
তোমার বয়স কম তো পড়া ঠিক হবে না, বাট আমি তোমায় বলে তোমার সামনে ভবিষ্যৎ খুবই ভালো, তুমি যদি ভালো
সবাই বলে থাকো,
তোমার মদ খাওয়া ছাড়তে হবে, প্রথম কথা
খাই না তো, আমি ও কিছু না খাই,
পড়াশোনা করবা, আর যদি ভালোর জন্য কিছু করতে চাও মানুষের হেল্প করবা, অটোমেটিক তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, এটা তোমার ভবিষ্যৎ। কিবরিয়া ভাই একটা ক্যান্সার রোগীকে 1.5 লক্ষ টাকা দিতে ওনার জীবনে গেল বইটা বিক্রি করে, ওনার সমস্ত লভ্যাংশ উনি দিয়ে দিতে, উনি চাইলে রাখতে পারতো, উনি চাইলে একটা দামি মোবাইল কিনতে পারতো, তুমি তো করে না, উনি একটা সাধারণ চাকরি করে রেডিও, ওনার সমস্ত লাভ দিয়ে দিচ্ছে গরিব মেয়েকে। তুমি এভাবে করবা, মানুষকে সেবা করো, মানুষ মানুষ তোমার জন্য দোয়া করবে, সেটাই তোমার জন্য ফিউচার মানে উন্নত করবে।
ওকে আমরা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য। আমরা একটা বিরতি নিয়ে এই পর্যায়ে 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব এবং এই ফাঁকে সবাইকে বলবো আগামীকাল রাত 11:50 কিন্তু আমাদের ডট ট্যারট পেজটি থেকে লাইভ হবে, ফেসবুক লাইভ, আশা করছি আপনারা কেউ মিস করবেন না। এবং এই প্রথম হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মিলে, আমাদের রেজা ভাই এবং রেজা ভাইয়ের স্ত্রী তিথি ভাবি, দুজন মিলে হন্টেড জায়গা থেকে আপনাদেরকে হন্টেড প্লেসে থেকে লাইভ আপনাদের সামনে সরাসরি আসবে। দিস ইজ এ ভেরি ভেরি ইন্টারেস্টিং থিং। 4 মিনিটের বিরতির পর আমরা আবারও ফিরছি। প্রিয় প্রিয় শ্রোতা, চার মিনিট পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ডরে। আপনারা শুনছেন ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে। আমি আরজি কিবরিয়া রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে রেজা ভাই। প্রিয় শ্রোতা, আপনাদেরকে বারবারই বলছি, আবারও বলি, শুক্রবার রাত 11:50 হন্টেড প্লেস থেকে, হন্টেড প্লেস বলবো না, হন্টেড হাউস থেকে একটা বিশেষ লাইভ হচ্ছে, এই প্রথম ডরে। এবং ডরে না, আমি বলবো পুরো বাংলাদেশে এরকম লাইভ, এইরকম কন্টেন্ট এই প্রথম। একটা বাড়িকে আমরা ভূতমুক্ত করব, সেটা আমরা আপনাদেরকে লাইভে দেখাবো। আপনারা চলে আসবেন আমার এই পেজটিতে। আমি আবারও বলছি পেজটির ঠিকানা www.facebook.com/dartarot, দ্যাট ইজ ডর ট্যারট। পেজটিতে এখনই আপনার যোগ হয়ে যান লাইভ দিয়ে, শুক্রবার রাত 11:50 এবং ওখান থেকে পুরো বিষয়টি আমরা লাইভে সরাসরি আপনাদেরকে ফেসবুকে দেখাবো। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো দুজন গেস্ট রয়েছেন, তাদের সঙ্গে আমরা একটু একটু করে পরিচিত হব। রেজা ভাই স্ট্যান্ড বাই আছেন, তিনি কম নিশ্চয়ই কথা বলবেন। তোমাকে তুমি করেই বলি, কারণ তোমার বয়স অনেক কম, স্কুলের নাম জিজ্ঞেস করবো না। তুমি কোন ক্লাসে পড়ো?
নাইনে।
তোমার আম্মু এখানে এসেছিল, আমরা তাকে বলেছিলাম যে যে আসলে ধরনের অ্যাক্টিভিটিস এর মধ্যে আছে প্যারানরমাল অ্যাক্টিভিটিস, তাকে নিয়ে আসার জন্য। সো তুমি তোমার আম্মুকে সাথে করে আজকে এখানে এসেছো। কি ধরনের প্রবলেম তোমার?
আমার হয় কি যে আমার রুমের পড়ার টেবিলের পাশে কম্পিউটার টেবিল একদম কর্নারে, আমার হয় কি যে ওই দিকে সবসময় চোখ যায়, যতবারই ঘুম ভাঙো ওখানে চোখ যায়, চোখ যাওয়ার পর মনে হয় কি ওখানে একজন একটা ছায়া মানুষের মতো মানে দাঁড়ায় আছে। এখন এটা মানে যে জিনিস হয় সেই দিনই হয়। এরপর থেকে আমি আমার রুমে আর শুই না, ভালো লাগে না। এরপর আপুর রুমে শুই। এখন মাঝে মাঝে হয় কি যে আপু সাডেন উঠে পড়ে, উঠে আমাকে ডাক দেয়, আমি বলি কি হয়েছে, তখন বলে যে এই আমাকে কেউ একজন ঝাঁকিয়ে দিছে, তুই কি ঝাঁকি পাইছস? আমি বলি না। তখন বলে কেউ একজন মাথা ধরে ঝাঁকি দেয়।
তুমি শোয়ার পরে থেকে হয় নাকি?
তখন আমি ঘুমন্ত অবস্থা থাকি।
তুমি শোয়ার পরে থেকে তোমার পুরো প্রবলেম?
না, আমি শোয়ার আগে থেকে আপু ভয় পায় দেখে আমি আসলে আর ওর কাছে শোয়া শুরু করছে। তখন আমি বলি যে কি হয়েছে, ও বলে যে এরকম বলে সমস্যা হয়েছে, ওর খাট বলে কি জানি উঁচু করে আবার নিচে ধাপ করে ফেলাই দিছে, তারপরে ওকে বলে ওর শরীরে বলে টাচ করছে, ওর মাথা ধরে ঝাঁকি দিছে। ও তারপর আমি বলছি না আমি এরকম কোনো কিছু পাইনি। তখন বলে ও তাহলে আমার মনে হয় এরকম মানে প্রায় হয়, এই জন্য আমি ওর সাথে প্রতিদিন এখন শুই।
আচ্ছা, তোমার কি বললাম, নাম কি বললাম?
আমার নাম হলো মোস্তাফিজুর রহমান সানি।
আমি তোমার কথা মাঝখানে মাঝখানে কিছু প্রশ্ন করে বসবো। হ্যাঁ,
আচ্ছা,
আপনাদের বিল্ডিং এর আশপাশে কি কোনো নতুন কোনো বিল্ডিং তৈরি হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে?
হ্যাঁ হ্যাঁ।
সমস্যা হচ্ছে তোমার বোনের সাইন্টিফিক ব্যাখ্যাটা অবশ্যই আছে, বোন কি চশমা পরে?
হ্যাঁ পরে,
চশমা পরে। বাট আমাকে যে ছবি দেখাচ্ছ, ছবিতে কোন চশমা নাই,
স্কুলের ছবি তো যেন চশমা দেয়।
চশমা নাই না? আচ্ছা, ওকে কোনো বীর শ্রেষ্ঠ নামক স্কুলে পড়ে?
ওইটাই পড়ছে।
পরে তুমি বলো ঘটনা বলো।
এইটাই আমার সমস্যা এখন। আর আমার রুমে
মানে কবে থেকে, মানে কতদিন যাবত হচ্ছে?
2016 থেকে।
মানে তুমি শুধু ছায়া দেখো?
হ্যাঁ, আমি খালি ছায়াটা দেখি।
আর তোমার বোন ঝাঁকুনি খায়?
ঝাঁকুনি যে বিষয়টা, বিছানার স্টোরি আছে, আমার পার্সোনাল স্টোরি, গত পরশুদিন ঘটে গেছে।
কি স্টোরিটা? কি
আচ্ছা, আমার সাথে যে ঘটনা করতে হবে, গত পরশুদিন সেটা বলি। আমার বাচ্চার বয়স কিন্তু 3 বছর, বিছানায় শুয়ে আছে, ও ঘুমায় গেছে, আমি উল্টা হয়ে শুয়ে সবসময়, আজীবনের অভ্যাস।
আচ্ছা,
আমি স্পষ্ট দেখতেছি বিছানাকে হাঁটতেছে, মানে ফিল করতেছি আমার বিছানাটা আমেরিকান বেড, এমন বিছানাটা আমার বেডটা যে আমি যখন বিছানায় বসে মোটামুটি 1 ফিট নিচে দেবে যাই, তো আমার পায়ের দিক দিয়ে কে হাঁটতেছে পুরাপুরি বুঝতে পারতেছি আমি। আমি চিন্তা করলাম হয়তো আমার বাচ্চাটা হাঁটতেছে উঠে, মানে আমি এমন ভাবে শুয়ে আছি যাতে আমি রুমে ঢুকে যদি ঢুকে গেও ভাববে আমি মানে পুরাপুরি ঘুমে। মুখটা আমার বাম দিকে ছিল, চোখটা হালকা মানে খুললাম, দেখলাম যে সে তো ঘুমে, আমার ওয়াইফ রুমে নাই। এটা কত প্রশ্ন ঘটনা, আমি পুরাপুরি ফিল করতেছি আমার পায়ের পাশ দিয়ে চতুর্দিক থেকে জানি হাঁটতেছে এবং বিছানাটা ডাপতেছে। যদি বড় মানুষ হতো আমি বুঝতাম বিছানাটা বেশি ডাপতেছে, বাট এটা ছোট কোনো বাচ্চা হবে, 2-3 বছর বয়স, ওয়েট হবে ধরেন 20-25 কেজি, মানে ওয়েট বুঝি আর কি। তো আমার শুধু পায়ের হাঁটুর দিক দিয়ে হাঁটতেছে এবং বিছানাটা নড়তেছে, এরকম নড়তেছে। আমি বুঝলাম যে না, সামথিং ইন দ্য রুম, কিছু একটা রুমের মধ্যে আছে আমার। তো আমি মনে মনে দোয়া দোয়া করতেছি কিন্তু কোন লাভ হচ্ছে না, সেটা হাঁটতেছি কন্টিনিউয়াস আমার পায়ের দিকে হাঁটতে, মানে হিন্দুরা দেখবেন বিয়ে করার সময় ছাদ চক্কর দেয় না, এরকম আমার আমার পায়ের দিক দিয়ে ওই জিনিসটা চক্কর দিচ্ছে, 6 চক্কর দিচ্ছে। তো আমি বুঝলাম আর 1 চক্কর সে দিবে লাস্ট, 6 চক্কর দেওয়ার পরে লাভ দিয়ে উঠে আমি ওই মুহূর্তে তিথি রুখছি রুমে এসে।
আচ্ছা,
তো আমি তার কিছু বলি নাই,
ভয় পাই না,
যাতে ভয়টা পাই বললাম না। তারপর আমি আমার রিচুয়াল যতটুকু করার রুমে করে তারপর ঘুমালাম আর কি। তো এই যে ওর যে বিষয়টা ছায়া দেখে,
মানে একই জায়গায় ছায়া দেখে, তুমি ছায়ার উৎস কখনো খুঁজেছিল? সেখানে গিয়ে ছায়াটা
আমি এখানে মাঝে মাঝে গেছি কিন্তু কিছু পাইনি। মানে ছায়াটা মানে কোন একজন এভাবে হাত দিয়ে ধরে মানে মাথা নিচু করে দাঁড়ায় আসছে।
এটা সাইন্টিফিক যেটা ব্যাখ্যা হলো, আমরা গত বছর বলছিলাম এটা, এটা সাইন্টিফিক ব্যাখ্যা দিছিলাম অলরেডি। মানুষ যদি কোনো কিছুর এক্সিস্টেন্স ফিল করে, এই জিনিসটা হ্যালুসিনেশন থেকে হয়, তুমি যদি খুব উৎফুল্ল থাকো, তুমি যদি খুব টায়ার্ড থাকো সারাদিন কোনো কিছু করার পরে, মানে অনেক খেলাধুলা করছো স্কুলে বা আজকে তুমি খুব টায়ার্ড, তখন এই বিষয়গুলো হ্যালুসিনেশন গুলো হয়। এটা সাইন্টিফিক ব্যাখ্যা, এটা অনেক আছে। তখন আমরা যেটা করি, রিল্যাক্স হওয়ার জন্য ওষুধ খাই, ডাক্তাররা দেয় বা সাইকিয়াট্রিস্টরা দেয়, ব্রেন রিল্যাক্স করে। তখন আবার এগুলো থেকে দেখবা না, তুমি হ্যালুসিনেশন হলে দেখবা, যারা দেখবা এডিক্টেড, যারা তারা কিন্তু দেখে কি বিরে অনেক কিছু দেখে যেগুলো কোনো ব্যাখ্যা নাই। এটা হচ্ছে সাইন্টিফিক টার্ম এটা।
ওকে,
অনেক সময় আমরা একটা আলিয়া বলি,
আলিয়া
আলিয়া বলে আলিয়া মানে হচ্ছে চোখের বিভ্রম বাংলায়। এটা হচ্ছে সাইন্টিফিক। আর যদি আমি প্যারানর্মাল টার্মে যাই, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে জিনিস তোমাদের বাসায় ঢুকছে সে তোমার এই বন্ধুর মাঝখান থেকে আসে, যে বন্ধুর কিছুদিন আগে জন্মদিন ছিল যেখানে তুমি অ্যাটেন্ড করছি, তাকে তোমার খুব ঘনিষ্ঠ বন্ধু, নাম এস জি এস রু,
সিয়াম,
তার বার্থডে ছিল কিছুদিন আগে,
হ্যাঁ
ওখানে তুমি গেছিলা,
হ্যাঁ
তোমার বাসায় যদি কিছু যে জিনিসটা আসছে খারাপ জিনিসটা, সে তোমার বন্ধু থেকে আসছে, তোমাকে বন্ধুর সঙ্গ কমা দিতে হবে, নিজেকে ব্যস্ত থাকবা, পড়াশোনার দিকে মনোযোগ দিবা, এটাই তোমার জীবন, আনন্দ ফুর্তি করবা স্কুল পর্যন্ত, এর বাইরে না। তুমি বন্ধুর সাথে খুব ঘোরাফেরা করো, ওদের সাথে তুমি এমন জায়গায় চলে যাও যে তোমার বাসা থেকে অনেক দূরে,
10 নম্বর পর্যন্ত,
হ্যাঁ অনেক দূরে চলে যাও। এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে, মায়ের কথা শুনবা সবসময়, প্রতিটা সন্তানকে আমি বলতেছি যে মা বাবার কথা শুনবেন, তারা সন্তানের ভালো চায়। তোমার বোনের বিষয়ে আমি আসি, তোমার বোন এমন স্কুলে পড়ে যেটার নাম বীরশ্রেষ্ঠদের শুরু হয়, ও খুব উৎফুল্ল একটা মেয়ে, খুব চঞ্চল, সে কিন্তু তোমার বাসায় যত লোক স্কুলে পুরাই ভিন্ন, স্কুলে খুব মজা করে। তোমার এখানে যেটা হয়েছে, যেটা বললাম তোমার বন্ধু থেকে জিনিসটা আসছে, সেই জিনিসটা তোমার উপর এফেক্ট করে না, তোমার বোনের উপর এফেক্ট করছে। তোমার বোন কোন ঝর্ণার কাছে গেছিল? ঝর্ণা থেকে ছিল,
হ্যাঁ
কোন ঝর্ণা থেকে?
এই যে কক্সবাজারে
ঝর্ণা পেলেন কই? ঝর্ণা সেখানে
ঝর্ণা আছে, এবং আপনি বলি কক্সবাজারে, আপনি যদি সিগালের সামনে যে এরিয়াটা ওখান থেকে যদি আপনি এই মারমিট সি বিচের দিকে যান, আমি আসলে এলাকার নাম বলতে পারবো না, যেখানে যেখানে এক্সিস্ট করছে হোটেলগুলোতে গেছি সেটার জন্য বলতেছি, এই এরিয়াতে আপনার দুই একটা ঝর্ণা আপনি পাবেন।
ছোট ঝর্ণা নাকি বড়?
ছোট টাইপের ঝর্ণা,
ছোট বেশি বড়।
ঝর্ণাতে সে পা ভিজেছিল, সেখান থেকে ওই পা ভিজানোর যে পানিটা সেটা কিন্তু লবণাক্ত ছিল না, এমন এক পানি যেটা লবণাক্ত বা মিঠা পানির মিশ্রণ। আসলে কিবরে ভাই, যদি আসলে এগুলো আমি বলতে চাই, মানে আমাদের এই প্রোগ্রাম জিন্দগিতে শেষ হবে না, অনেক কিছু আছে জানার যেগুলো অদৃশ্য বা মানুষ জানে না, এখন হয়তো আস্তে আস্তে মানুষ জানতেছে। এবং আমি একটা কথা বলতে চাই লিসেনারদেরকে, আমার মনে হয় না ওয়ার্ল্ডে কোন রেডিওতে এই ধরনের প্রোগ্রাম হয় সরাসরি,
আমরা কার্ড আমরা খুবই কম রিড করি, আমরা আমাদের সুযোগও পাইনি।
যাই হোক, তোমার বোনের যে বিষয়টা সেটা সেইখান থেকে চলে আসছে তোমার বোনের সাথে, তোমার যে বন্ধু যে ছিল ওর সাথে এই জিনিসটা রিলেট আছে। কারণ আমরা জানি যে ইন্দ্রা মুহূর্তের মধ্যে অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে, এটাকে আমরা বর্তমান যুগে টাইম মেশিন বলি। তোমার বোনের যে বিষয়টা, ওকে বলবা নামাজ পড়তে, নামাজ পড়ে না, সেই যাতে মানে ছাদে না ওঠে, তোমাদের বাস সন্ধ্যার পরে না ওঠে। তোমার এই টোটাল যে ব্যাপারটা, এই ব্যাপারটা যদি সলিউশন জানতে চাও, সেক্ষেত্রে রেডিওতে আমরা দিতে পারবো না সলিউশন, লক্ষ লক্ষ লোক শুনতেছে, অনেকে অনেকের সাথে মিলাই ফেলবো বিষয়টা। রেডিওর পরে অফ এয়ারে আমি চেষ্টা করবো সলিউশন দেওয়ার, আর আমার সলিউশন মানে এই না যে সমাধান হয়ে যাবে, আমি চেষ্টা করবো।
ইনফ্যাক্ট আমি এখানে সবাইকে একটু ইয়ে করি, সেটা হচ্ছে দেখুন, আপনারা আমাদেরকে অনেক বেশি বিলিভ করেন, আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, সে কারণে আমাদের এখানে আসেন অনেকে, এখানে আমাদের স্টুডিওতে এবং একই সাথে আমাদের রেডিওর রিসেপশনে জায়গা দিতে পারি না, এরকম একটা অবস্থা দাঁড়িয়ে যায়। আমি সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করবো একটা বিষয়, প্লিজ, আপনারা এখানে অনেকে এসছেন এবং আমরা বাধ্য হয়েছি আপনাদেরকে ফিরিয়ে দেবার জন্য, সেটা হচ্ছে আমরা বলেছি ফেসবুকে আসেন। ফেসবুকে হ্যাঁ আপনারা বলতে পারেন যে ভাইয়া ফেসবুকে বারবার নক করার পরে রিপ্লাই পাই না, কিন্তু রেজা ভাই কিন্তু ফরম্যাটটা চেঞ্জ করেন, কখনো কখনো বলেন যে ভয়েস কল পাঠাতে, কখনো বলেন এসএমএস পাঠাতে। আপনারা ফেসবুকের মাধ্যমে নক করেন এবং তাকে রিচ করেন ব্যক্তিগতভাবে যদি আপনারা রিচ করতে চান, এটা আপনাদের পার্সোনাল বিষয়, কিন্তু রেডিওর জায়গাতে এটা একটা এন্টারটেইনিং শো, সুতরাং আপনাদেরকে বারবারই বলছি এটা এখনো ফরমেটিভ আকারে আছে। আমরা এই শোটা নিয়ে অনেক বেশি ঘষামাজা করছি, আমরা চেষ্টা করছি বাংলাদেশে কোন একটা ইউনিক কনসেপ্ট নিয়ে কাজ করার জন্য, এবং সেটা অলরেডি বেশ কিছু দূর আমরা এগিয়ে গিয়েছি। যদি আমাদের ফেসবুকে আসেন তো দেখবেন যে প্রতি শুক্রবার রাত 11:50 আমরা ফেসবুকে লাইভ থাকি, এবং এটা আমি জানি না, রেডিও তো দূরের কথা, বাংলাদেশের কোন মিডিয়া ইনফ্যাক্ট এই ভয় কেন্দ্রিক হন্টেড প্লেসে গিয়ে ঠিক একটা পারফেক্ট টাইমে সেটা আবার ফেসবুকে লাইভ করা, দিস ইজ আ রিয়েলি রিয়েলি টাফ টাস্ক, এবং এটা আমরা পেরেছি শুধুমাত্র আমি এবং রেজা ভাই, আমরা বলো দুজনেরই পাগলামো আছে এই প্রোগ্রামটা নিয়ে, অদ্ভুত রকমের ইচ্ছা আছে এবং কিছু মানুষের ব্যাপক রকমের আগ্রহ আছে, পুরো টিমটা মিলে আমরা এই কাজটা করছি। আমি বলবো যে পেজে আসেন, পেজে আমাদেরকে ইনবক্স করেন, আমাদের পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/DAARTAROT, দ্যাট ইজ টর ট্যারোট, আমি আবারও বলি www.facebook.com/DAARTAROT, ডট ট্যারোট পেজে গিয়ে লাইক দিয়ে দেবেন। প্রতি শুক্রবার 11:50 যে পেজটি থেকে আপনি লাইভ দেখতে পান সেই পেজটি হচ্ছে আমাদের আসল পেজ আমরা বলতে পারি, আর বাকি সবগুলোই ফেক পেজ, ফেক পেজ থেকে কোনোভাবে প্রতারিত হবেন না। আমরা ওদেরকে বিদায় দিই,
একটা কথা বলতে চাই, অনেকেই আমাকে রিকোয়েস্ট করে কথা বলার জন্য বা দেখা করার জন্য। আমি আমার অলরেডি 100,000 মেসেজ পার হয়ে গেছে ইনবক্সে। আপনারা নিজে বুঝছেন আমি একজন ব্যবসা করি, ব্যবসায়ী মানুষ, তো আমি যদি পার্সোনাল লাইফ এটা নিয়ে নিই সেক্ষেত্রে আমি ব্যবসাতে যেটা হ্যাম্পার হবে, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি আপনাদের জন্য, এই আমাদের ফেসবুক পেজে একটা নাম্বার থাকবে, নাম্বারটা অনেক সময় বন্ধ থাকবে, আমি বিশেষ বিশেষ দিনে সেটা খুলবো, তখন আমি পার্সোনালি আপনার সাথে ওয়ান টু ওয়ান কথা বলবো।
এবং রেধা ভাই কিন্তু নিজেও কিন্তু লাইভে আসেন, ফেসবুক লাইভে আসেন, চাইলে ওনার সঙ্গে আপনার ওই মাধ্যমে যোগাযোগ
লাইভে যাবেন।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব, মাত্র 5 মিনিটের বিরতি। 5 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি ডরের ট্যারট কার্ড রাউন্ডে। রেজা ভাই আছে আপনাদের সঙ্গে, কিবরিয়া আছি এবং আমাদের সঙ্গে আরো একজন গেস্ট আছেন। আমরা লাস্টের গেস্টকে আপনাদের সামনে মুখোমুখি করব। আমরা ফিরে আসছি ঠিক 5 মিনিট পর।
ডর মানে ভয়, ডর মানে ভয়, হন্টেড বাই ব্রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ওকে প্রিয় শ্রোতা, 5 মিনিট পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ডরে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। এবং রেজা ভাই আমাদের সঙ্গে রয়েছেন, আমরা শেষের দিকে চলে এসেছি, কিন্তু দুজন গেস্ট আমাদের সঙ্গে আছেন, তারা এসছেন শুধু নারায়ণগঞ্জ থেকে, তাদের সাথে একটু কথা বলতে চাই। জি, আপনি প্রথমে আপনার নামটা বলুন, আপনারা তো দম্পতি, আপনার নামটা বলতে কোনো সমস্যা নেই তো?
জি না, আমার নাম শিউলি।
শিউলি, আপনার সঙ্গে জিনিস আপনার হাজবেন্ড, ওনার নামটা আপনি বললেই হবে মুখে,
মুজিবুর রহমান।
মুজিবুর রহমান, যদি প্রয়োজন হয় আমরা মুজিবুর রহমান সাহেবের কাছেও যাবো। ঠিক আছে, আমরা বরং ওনাদের গল্পটা একটু শুনি আগে, কি কি সমস্যা বা কি জন্য এসছেন।
একেবারে মানে বিয়ের আগে ক্লাস 9 যখন আমি পড়ি তখন থেকে মানে এই জিনিসটা হচ্ছে যে আমার রমজানের চাঁদরাতে মেহেদি দিতেছি সবাই আমরা, তো আমার মামার একটা বদ অভ্যাস ছিল, উনি গুল ব্যবহার করতো, তো মামারে খুব ভালোবাসতাম, তো উনি এটা ব্যবহার করতো, তো রাত 11:30 সময় উনি ওটা ওনার শেষ, উনি আনতে যাবে, তখন তো সবাই সজাগ, তো উনি আনতে যাবে, বলছে মামা আমার জুতা দরকার, মানে জুতাটা এই সেট আউটসাইডে, তো ভাবলাম মানে আমি নিয়ে আসি আমার মেহেদি দেওয়ার, মানে জুতাটা যখন নিচ থেকে উঠাইছি, উঠানোর পরে তো আগের দিন তো টয়লেটটা বাইরে ছিল, পুকুর ছিল, কিছু নল গাছের ছোপ ছিল, তো ওইখান থেকে যখন জুতাটা নিয়ে উঠছি, মানে ওঠার সাথে সাথে ফুলের প্রতি আমার একটা দুর্বলতা অনেক আগে ছিল, গল্পের বই ফুল এগুলা, তো ওটা ওঠার সাথে সাথে দেখলাম যে অনেক এক গোছা মানে ফুল, কি ফুল আমি জানি না, এক গোছা ফুল, ওই তো ফুলের দিকে তাকাইছি, ফুলটা যখন আমি আনতে গেছি যে এই জঙ্গলে কোথেকে ফুল আসলো, ও ফুলটা জুতা নিয়ে যখন আসতে যেতেছি ফুলটা খালি পিছনের দিকে যেতেছে,
ফুল,
হ্যাঁ ফুলের একটা গোছা, তো ওটা যখন পিছনের দিকে আমি পিছনে যে ওটা আমার কোন মানে হিতাহিত কোনো জ্ঞান ছিল না, জাস্ট লক্ষ্য ছিল ফুলটারে আমি নিয়ে আসবো,
হ্যাঁ ফুলটা
নিয়ে আসবো, তো আমার মামা আমার ভাবতেছে যে এত দেরি হইতেছে, ও হয়তো বাথরুমে গেছে, তো উনি আমার আর আনতে যেতে পারতেছে না, আমার বোন রে পাঠাইলো যে ওনারে নিয়ে আস, তো আমার বোন যাইতে যেতে আমি প্রায় পুকুরের কাছাকাছি চলে গেছি, তো ফুলের গোছাটা দেখলাম নিচ থেকে আস্তে আস্তে পুকুরের দিকে যেতেছে, উপরের দিকে উঠে নিচ থেকে, তো উপরে দেখলাম যে ওই অনেকে বৃষ্টি আসলে যে ড্রেসটা পরে না, মাথাতে রেইনকোটটা যেরকম একদম পা অব্দি মাথা থেকে ওরকম অনেকগুলা, আপনার নিচ থেকে অনেক উপরে, মানে একজন না পুকুর পারে না ঠিক, মানে আকাশে 2-3 তলা উপর যেরকম এতখানি উঁচাতে অনেকগুলা, একজন না অনেকগুলো, কোন চেহারা নেই, শুধু রেইনকোট করা পাও দেখা যায় না, হাতও দেখা যায় না, ফুলটা আস্তে আস্তে ওই ওই সাইডে যেতেছে, তা আমি ওইটাও দেখতেছি, ফুলও আনতে যেতেছে, তো আমার বোন যখন পিছন থেকে গেছে বল এই তুমি কই যাও, মানে আমি আরেকটু হইলে পুকুরে চলে যেতাম, ও আমার হাত ধরছে, হাত ধরে যখন টেনে নিয়ে আসতেছে ওইখান থেকেই মানে একটা কেমন যেন একটা গুমোট হয়ে গেলাম, আমার ধরে নিয়ে আসছে যেরকম মানে যেভাবে বসে রাখে ওইভাবে বসে থাকে, কারোর সঙ্গে কোনো কথা বলতেছে, যেরকম চঞ্চল ছিলাম ওইরকম না, মেহেদি দেওয়ার সময় যেমন ছিলাম তেমন না, তো আমাদের বাড়িতে আমার বড় বাবা আবার এগুলো পালতো, তো উনি মারা যাওয়ার পর আমাদের বাড়িতে বিশাল একটা কালো পাথরের মতো ছিল, এগুলো সব নাই হয়ে গেছে, হ্যাঁ এগুলো ওনার মৃত্যুর সাথে সাথে এগুলি শেষ হয়ে গেছে, তো আমাদের বাড়িতে একেবারে আমার দাদি ফুপু সবাই এরকম কিছুটা ইয়ে হয়েছে আর কি, সবাই এরকম পজে এসেছে, তো পরে আমার নিয়ে আসতে পরে যখন দেখছে এরকম ভাবে বসে রয়েছে, তো দাদি বুঝতে পারছে, তো দাদি আবার নামাজ পড়ে আইসা বললে তোরা সর, উনি কিছু দোয়া দূরত পরে ফু দিছে, এগুলো আমি পরবর্তীতে শুনছি, পরে সরিষার তেল নাকি পড়া এগুলি যখন ইয়ে করছে, খুব মানে শুরুতে আমার নিচা বালিশে আমি শুইতাম না, তোর বলতেছে যে ওর হয়তো ভালো লাগতেছে না শোয়াই দি, নিচে একটা বালিশ দিচ্ছে আমি নিচা বালিশেই শুয়ে পড়ছি, আমার যে বাড়িতে কাজের মেয়েটা ছিল ওর সবসময় আমি আদর করতাম, ও দেখে তো বলতেছে শিউলি খালা তোমার কি হয়েছে, ও যখন ধরতেছে ওরে খুব জোরে একটা চর মারছিলাম, তো বলছে আমার কোনোদিন মারে নাই আজকে আমারে মারছে, পরে যেমন ঘরে আস্তে আস্তে মানুষ সবাই আসছে রাত 4-12টার সময়, তো ইভেন আমার চাচাও আসছে, চাচা বলতেছে চাচাও এগুলি জানে, তো বলতেছে তোরা শর দেখি, তো উনি যখন আমার পাশে আসতেছে তখন আমি একটা কথাই বলছিলাম নাকি যে তুই যদি আমার কিছু করতে যাস ব্যাস তাহলে তোর ঘরে যে বউ আছে এবং উনি প্রেগনেন্ট ছিল আমার চাচি বলছে এটা থাকবে না কই তুই আর কি করার জায়গা পাস না মানে উনি এরকম করে উনিও কিছু ঝাড়ফুঁক করছে তো ওনারও আমি সজোরে দুইটা লাথি মারছিলাম এটা মানে ওই সময় থেকে আমার স্টার্টটা হইল তো আমার দাদি এটা অনেক কিছু জিজ্ঞেস করছে ওর নাম বলছে ওরা কে ছিল ওর আরো ভাই বোন ছিল এরা এখন কেউ নেই বাড়িতে গাছ টাছ কেটে বাড়িটা যে করছে ও একা রয়েছে কেন তুই একা রয়েছ যে বাড়ি ছাড়তে ওর মায়া লাগে এরে ধরছ কেন এরা আমি খুব পছন্দ করি ভালোবাসি এরকম কথা বলছে এরাম বিয়ে করে তো আমার দাদি বলছে যে মানুষ আর তোদের সাথে তো বিয়ে হইব না
এগুলো তো আপনার মনে থাকার কথা না
পরের দিন এগুলো আমার সবাই বলছে তো আমি আসলে খুব ক্লান্ত মনে হয়েছে অনেক পিটাইছে আমারে এরকম মনে হয়েছে আমার কাছে তো রাত্রে রাত একটা দেড়টা পর্যন্ত আমারে নিয়ে এরকম করার পরে আমি নাকি রাত্রে যখন ও চলে গেল তখন আমি মানে একরকম মান খাড়া থেকে যেরকম দাঁতি লেগে পড়ে যায় এরকম ছিলাম তো সারা রাত্রে আর কোনো হুশ জ্ঞান ছিল না ঠিক তার চার দিন পর আমার চাচির ছ মাসের বাচ্চাটা কি হয়ে গেছে
একটা কথা বলি আমি গত বছর বলছিলাম জিন যখন কাউকে ধরে এটা কিন্তু জেনারেশন ওয়াইজ মানে জিনটা তো পাচ্ছে হাজার বছরের উপরে আমরা যেটা জানি
পুরো বংশ একেবারে
বংশ পুরো মানে এফেক্টেড থাকে বংশগুলা মনে করেন মানুষের সন্তান এফেক্টেড থাকে এই জেনারেশন মানে এগুলা এফেক্ট করে থাকে যতক্ষণ পর্যন্ত এখান থেকে পরিত্রাণ যদি কেউ না পায় তারপর বলেন
এটা আমার মানে আমি যখন আমার নারায়ণগঞ্জ স্কুলে পড়তাম তো স্কুল পর্যন্ত ক্লাস নাইনে তখন ছড়াই গেছে গলাতে তখন তাবিজ টাবিজ এরকম দেওয়া হইতো তো আমার চাচারা নাকি ওই মুহূর্তে বলছে যে তোরে আমি দেখে নিব তো ঠিক ওটা পনেরো দিন পর চাচা রাত এশার নামাজের পরে উনি বাজার নিয়ে আসতেছে ঠিক মানে একটা ইটের অর্ধেক আধখানা ইট এরকম ভাবে ছুঁড়ে মারছে অল্পতে ওনার কোমরে লাগে নাই অল্পতে ছুঁড়ে গেছে মতন পিছনে
রাখে
কে যে মারছে এই রাত্রে মানে রাত সাড়ে এগারোটার দিকে উনি আসছে
আপনি যে বললেন আপনার বাবা বা দাদারা এগুলো করতো সেক্ষেত্রে তো আপনার উপর এবং আপনার সন্তানের উপর এফেক্ট হওয়ার কথা
আমার বাবার উপর হয়
না আপনার উপর যেহেতু জেনারেশন ওয়াইজ এটা হয় আপনার উপর আপনার সন্তানের উপর এফেক্ট হওয়ার কথা নর্মালি তারপর বলেন আপনি
তারপরে ওইটা যখন উনি পিছনে ফিরে তাকাইছে তখন দেখা গেছে একটা লেজ কাটা বিশাল বড় একটা কালো কুকুর দাঁড়ায় রয়েছে তো উনি বুঝতে পারে নাই ওই লেজ কাটা কুকুরটা দেখছে তো উনি আর কিছু বলে নাই উনি বাড়িতে যায় যখন আমার দ্বিতীয়বার আবার আমারে ধরছে তখন ধরার পর এগুলি যে হয়েছে এগুলি কাকা কাউরে বলে নাই এবং আমাকে যখন আবার আমি পজেস হইলাম তখন আবার ওনারে বলছে যে তোর শিক্ষা হয় নাই তোর যে ওইরকম করছিলাম তখন কাকা বলছে ও তাহলে তুই এই কাজ করছিলি আমারে অল্পতে লাগে না পরে উনি স্বীকার করলো যে হ্যাঁ আমি বাজার নিয়ে আসছিলাম এরকম এরপর থেকে আমি ওনারে নিয়মিত দেখতাম চোখের সামনে দেখতাম ইভেন অবিকল একটা মানুষ সিমটাম কালো কালো সিমটাম লম্বা শুধু জাস্ট ওর পাটা উল্টা ছিল আর সব ঠিক আছে মানুষের মতো সম্পূর্ণ ও মানুষ একটু লম্বা আর পাটা ছিল উল্টা আমি যখন বাবার তিনটা সাড়ে তিনটার সময় মাছ নিয়ে আসতো বেশিরভাগ দুপুরের পরে তো মাছটা আমিই কাটতাম কল্পার বাইরে ছিল বৈশা কাটতাম ও একটা বড়ই গাছ ছিল ও বৈশা পা দুলাইতো
এখন কি হয় এখন
ওইটা হচ্ছে ওই সময়ের কথা তো ওর পরে আর কোনো সমস্যা হয় না যখন আমি আবার আমার বিয়ে হইল আর কি তো বিয়ের পরে স্বামীর বাড়িতে মানে আমাদের বাড়িটা যদিও একান্নবর্তী ফ্যামিলি যা যা আলাদা খায় সবাই ব্যবসা বাণিজ্য তখন একসাথে ছিল কিন্তু ঘরগুলো এরকম এই সাইডে কি হয় ওই সাইডের লোক জানে না এরকম দুই রুমের আমাদের বাসা আমি একাই থাকতাম তো উনি প্রায় সময় খুব রাত সাড়ে বারোটা একটা এরকম আসতো তো প্রায় সময় ওনার জন্য আমি না খেয়ে বসে থাকতাম তখন নিউ একদম নতুন তো উনি বাড়িতে আসলে যেভাবে বলে দরজা নক করার পরে উনি বলে শিউলির দরজা খোলাও তো ঠিক ওই জিনিসটা যখন আসে আমি তো ওয়েট করতাম অনেকক্ষণ তো ওয়েট করার পর বলতো যে শিউলির দরজা খোলো
মানে ক্লাস নাইনের ঘটনা এখনো এফেক্ট আছে
এটা নাইন থেকে আরম্ভ হয়েছে বাট যখন আমি কলেজ পর্যায়ে গেছি তখনও কোনো সমস্যা ছিল
যদিও মেয়েদের বয়স করা ঠিক না তারপর আমরা জানতে চাই আপনার বয়স কত তাহলে মানুষ বুঝবে অ্যাটলিস্ট
রানিং তো চল্লিশ
ক্লাস নাইনে থাকতে মানে এটা বহু বছর বিশ ত্রিশ বছর আগের ঘটনা
হ্যাঁ হ্যাঁ ওনার কণ্ঠে যখন বললো আমি ফট করে দরজাটা খুলছি যদিও আমাদের স্টিলের দরজা দরজাটা খোলার পরে দেখলাম কেউ নাই তো আমি দরজাটা লাগাই দিছি আর কি এরকম আরেকবারও হয়েছে ওনারা আমি বলছি যে তুমি আসছিলে না তো আমি আসি নাই আরেকবারও এরকম শিউলি দরজা খোলো তো দরজা খুলতাম
একটা মজার ব্যাপার বলি কি ভাই হয় জিনরা কিন্তু একটু বোকা হয় আমাদের মতো জ্ঞানী না মানে মানুষের মতো জ্ঞানী না তারা যখন কোন বাসায় ঢুকে প্রবেশ করে তারা কিন্তু খুব সূক্ষ্ম ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে বাট তারা বড় কিছু খুঁজে দরজা জানলা খুঁজে তো ঢোকার সময় তারা এরকম নক করে দরজা নক করে বা কোনো কিছু নক করে অনেক বাসা দেখবেন জানলা খোলা থাকে সেই জানলাতে ঢুকে যায় কিন্তু আর বেরোতে পারে না মনে করেন সে বের হতে খুব ইজি তার জন্য কোন ফুটা দিয়ে বেরোতে পারে কিন্তু সে ওয়েট করতে থাকে সারা জীবন পর্যন্ত ওয়েট করতে থাকে কখন দরজা বা জানলাটা আবার খোলা হবে কখন সে বের হবে এরকম বিভিন্ন বই আছে জিনদেরকে নিয়ে অসংখ্য বইয়ে একই ঘটনা পড়ছিলাম ইজমা ঐক্যমত আছে এগুলোর মধ্যে
এই গল্পটা আজকে এখানে বলতে আসেন এবং আপনি বোধহয় নিজেও এখনো পর্যন্ত কিছুটা ভিকটিম। আপনার হাজবেন্ডের কাছে আমি একটু যেতে চাই, আপনি নিজে কখনো এগুলো দেখেছেন ওনার ব্যাপারে? উনি যেটা বললো, আপনি তো আপনার লেবাস দেখে যেটা মনে হচ্ছে ধর্মকর্ম করেন, আপনার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপিও পড়েন, আপনার জায়গা থেকে আপনি কখনো দেখেছেন আপনার স্ত্রীকে আপনার পরিবারের উপর এরকম অস্বাভাবিক কিছু ঘটনা?
আমি এমনি সরাসরি দেখি নাই, তবে শরীরে সুবিধা বিন্দায় যেমন ইঞ্জেকশন দেয় এরমই থাকে, আবার মাঝে মাঝে শরীরে খামচির দাগ পাওয়া
যায়।
আর যখন ইন্ডিয়াতে গেলাম,
আপনার কি ইন্ডিয়াতে কোনো বাচ্চা ট্রিটমেন্টের জন্য
গেছিলেন? বাচ্চারে নিয়ে গেছিলাম তিনজন, আমাদের না নিজের আর একটা ফ্যামিলি ওইখানে ছিল, যেই হোটেলে ছিলাম ওই হোটেলে তো ওই যে এখানে বসতো ওই মেয়েগুলি আমাদের তো ওরা গিয়া বসে ওরা কে যাচ্ছে যে বলে এখানে হঠাৎ তীরা ফুলের গ্রান্ড নিয়ে পেয়ে গেছে গা ওর হস্ত করে হতে উঠা আইসা করত বলছেন। আবার দেখা গেছে যে হাসপাতালে যখন মেয়ের এনেছি তখন মনে করেন হঠাৎ করে তামিল একটা মহিলার ছিল বাচ্চা ছিল ট্রিটমেন্টের জন্য, হঠাৎ করে অনেক রাত্রে টয়লেটের যে দরজাটা মনে করেন আটকা ধাপ করে যে বন্ধ হয়ে গেল গা, তাই ওই মহিলায় খুব ডরাইছে, কিন্তু সে বুঝতে পারছে জিনিসটা যে কিসের তেরে মহিলা সব ডাকাডাকি ঘেরা চিলাচিলি ঘেরা উঠাইছে, পরে ওই ওয়ার্ড বয় দিয়া এরপরে দরজাটা খোলাইছে, খোলায় দেখে যে কিছুই নাই। ওর সাথে যে জিনিসটা আগে থেকে ই ছিল ওইটা ওই জায়গায় পর্যন্ত গেছে। আরেকটা কবিরাজ আমাদের বলছে দুর্দান্ত চালু, আপনি যেখানে যাইবেন নাম লন ওই এই জায়গায় মুহূর্তের মধ্যে যাইয়া হাজির হয়ে যায় গা।
কবিরাজ কি পারানে সলভ করতে?
না, ওই বললো যে আপনার সাথে যে জিনিসটা আছে ওই ধরা ছোঁয়ার বাইরে ওই আগেই সরিয়া থাকে যদি আপনি এরকম কবিরাজের কাছে। বাকি
রেডিওতে আসার জন্য অ্যাটেম্প্ট নিছেন বা আমার সাথে দেখা করার জন্য অ্যাটেম্প্ট নিছেন, আপনাদের কোনো সমস্যা হয় নাই? যতগুলো ফোন আমার কাছে আসে আমি শুনি, যখনই আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে তাদের বাসায় অনেক সমস্যা হয়।
দুই দিন আগে যখন কথা হয়েছে আমি আবার আপনার প্রতিদিন 8:30 থেকে 10:00 পর্যন্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ে উঠছি মানে কোরআন নিমু যায় নামাজটা রাখছি যে কোরআন শরীফটা নিমু, ওঠার আগেই আমার এই বাম উরুতে ওনারও বলছে বাম উরুতে মনে হয় ঠান্ডা কোন একটা জিনিস মানে এই দিক থেকে এই দিকে আমার এই পায়জামার এখান থেকে এই হাঁটু পর্যন্ত কি যেন একটা মানে মনে হয় গেল, তো আমি ঠান্ডা এই জায়গায় কি টোক নাকি কোন মানে কি যে গেল এই জন্য। পরে ওই সময় আমি গিয়ে মনে করলাম যে আমার এই জায়গাটার মধ্যে শীতল একটা জিনিস মনে হয় যে ডিপ ফ্রিজ থেকে কিছু বের করে এইভাবে দিছে এরকম একটা কিছু গেছে। আর একটা হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করতেছি এর মধ্যে আমার ঘরে মানে বডি স্প্রে যেরকম ঠিক ওই রকম আমাদের বাড়িতে যে উপরে যে বেলকনিটা ওর ভিতর থেকে মানে আমি লক্ষ্য করছি ওইখান থেকে আওয়াজটা আসে মানে এই যখন কোরআন আমি তো একা দরজা লাগায় একা পড়তে
আওয়াজটা আসলে স্প্রে মতো সাপের যে ফুসফুসের।
হ্যাঁ 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 ঠিক ওই রকম এই আমাদের ভেন্টিলেটর যা আছে এগুলির ভিতর থেকে আমি লক্ষ্য করছি ওইখান থেকে উনিও এটা পাইছে। এবার আমার ছেলে মেয়ে সহ ওই রুমে যখন মেয়েটা যায় তো বলে মা ওই রুমে যে নাকি আমি আবার দরজা লাগায় কোরআন পড়ি, এই জিনিসটা আজকে ক্রমান্বয়ে 10-12 দিন ধরে এটা হইতাছে।
আমি লিসেন একটা কথা বলতে চাই কিবরিয়া ভাই, অনেক লিসেনাররা হয়তো রাগ করেন যে রেজা ভাই কেন আমার সাথে কথা বলে না বা বলতে চায় না, আমি কথার জন্যই বলতে চাই না, আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি পছন্দ করি, কারণ আমি চাই না কারো ক্ষতি হোক আমার সাথে কথা বলার চেষ্টা করে। আপনার সুমন ভাইয়ের সাথে কিবরিয়া ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এখানে আসুন, যতটুকু পারি আমি হেল্প করবো। সো এটাই হচ্ছে একটা মূল কারণ যে কারণে আমি সরাসরি ফোনে কথা বলতে একটু পিছিয়ে যাই। আচ্ছা, আপনার যে মেয়ে আছে ও যে ভয় পায় অসুস্থ জন্ম থেকে জন্মের পর থেকে
ও যখন 98 জুন মাসে 8 হয়েছে তখন আমরা বুঝতে পারিনি, যখন ওর বয়স আপনার 6 পার হয়ে গেছে ঘাড় সোজা হয় না তো অনেকেই বলতো একটু দেরিতে হবে, একটু করতে করতে আপনার প্রায় 2 বছর কেটে গেল গা, যখন অনেকেই বলতেছে একটু ঝাড়ফুঁক করাও, তো এই ঝাড়ফুঁক অনেক জায়গায় করাইছে কিছুতেই কিছু হয় না, এমনিতে কিছু বলতো না, শুধু রাত্রে ঘুমাইতো না, আপনি পায়ে রাখলেও ঘুমাইতো নিচে নিলে আর ঘুমাইতো না এরকম করতো, তো এরকম হ্যাঁ একদম ছোটবেলা তো ডক্টর ট্যাবলেট দিছে খাওয়াইছে কিন্তু কাজ হইতো না, আর প্রায় সময় রাত্রে দেখা গেল মানে নিচে রাখলেই ও ঘুমাইতে পারতো না। আমার বড় যা তো উনি বললো কি যে আমার এক স্বাস্থ্য ভাই আছে উনি বাচ্চা দেরিয়ে করে কিন্তু টাকা পয়সা নাই এমনিতেই আর কি দেখায়, তো বলছে চল ওনারে দেখায়, তখন বন্যা হয় মানে পানি উপরে ওঠে নাই, তো বাচ্চারে নিয়ে ওনার বাড়িতে গেলাম, দেখার পরে উনি জেনারেটর দিল বলছে যে আপনি 3 দিন নিয়ে আসেন, তো প্রথম দিন গেছি, দ্বিতীয় দিন একেবারে পানিটা নিয়ে এরকম উঠে গেল, গেলাম কষ্ট করে গেলাম
98 বন্যায়,
তৃতীয় দিন যখন আমি কষ্ট করে আমার জায়গা নিয়ে গেলাম দেখলাম যে উনি বাড়িতে, উনি আবার ইটার ব্যবসা করে উনি বাড়িতে নাই উনি চলে গেছে, তো আমাদের ব্যাক করতে হয়েছে, তো চতুর্থ দিন পানি এমন পর্যায়ে বাড়ছে যে মেয়েরে নিয়ে যেতে পারি নাই, বাড়ি ঘরে পানি উঠে গেছে, তো আমি আমার মেয়েরে নিয়ে ওইখানে ঠিক ওই দিন রাত্রে থেকে ঘরের সিটকিরি একটাও লাগাইতে পারি না, এই লাগাই দিয়ে আসে খাটে বসে ফট করে খোলা যায়, উনিও লাগাই দিয়ে আসে খোলা যায়,
তারপর দেখেছে আমার যে যা নিয়ে গেছে তার বাসার বেলকনি যে ছিল তার আবার চরি টিনের ঘর ওইটি দৈরা টানাটানি করে মানে উনি এই আমার ছাদের থেকে লাভ দিয়ে যে ওনার চালে পড়ে গিয়া ছায়ার মধ্যে দেখে যে একটা বানর উনি আমারে বলছে আমি দেখি না
তারপর ঘটনাগুলো কোথায় ঘটতো
আমাদের বাড়িতেই
বাড়িটা কোথায়
নারায়ণগঞ্জ ধর্মগঞ্জ
ফতুল্লা থানা না
ওই দিন যখন এটা দুই দিন ক্রমান্বয়ে এরকম করছে রাত্রে আমার ভাসুর উনি রাতে শাবল নিয়ে রাখতো যে এটা কি জিনিস এরকম করে কেউ বিশ্বাস করতো না তো আমার যা ঘুমাইতে পারতো না
এত সমস্যা যখন হতো এটা বিরাট সমস্যা কি ভাই হ্যাঁ মানে ওনারা জানতেছে যে বাসায় কিছু একটা আছে কিন্তু ওখান থেকে পরিত্রাণ পাওয়ার কোন রাস্তা পাচ্ছেন
না না পানি চতুর্দিক বড় কম
ওখান থেকে আপনারা পরিত্রাণ পাওয়ার কোন চেষ্টা করেন নাই
তো ওই বন্যার সময় একজনে দিল গজাল পড়া বারাসার চাইরমোড়া গুজা দিতে বললো আর সরিষা পড়া দিছিল তো ওইটা সরিষা ভাজতে বলতো কিন্তু কিছুতেই কিছু হয় না লাস্ট তিন চার দিন পর এটা উৎপাত করতো প্রতিদিন বাড়ির কাছাকাছি মানে ঘরের সাথেই একটা মোটা কদম গাছ ছিল বয়স্ক কদম গাছ ওই কদম গাছের এরকম মোটা একটা ঢাল মানে ধপাস করে কোন তুফান না ঝড় না কিচ্ছু না রাত বারোটার সময় ভেঙে পড়ছে দরজার সামনে
আমাদের লাইভ হয়েছিল আমাদের রাজবাড়ি থেকে ছিলাম লাইভ
করবে এরকম ঘটনার মুখোমুখি আমরা হই এবং লাইভ থেকে আমরা একটা বিষয় আপনাদেরকে একটু বলি আমরা আজকে যে ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়কে পেয়েছি কাপুল তারা তারা নারায়ণগঞ্জ থেকে এসছেন তাদের মেয়ের কিছু সমস্যা নিয়ে এসছেন আমরা এইসব সমস্যার জায়গা থেকে সবসময় আপনাদেরকে ইন্সপায়ার করি গো টু ডক্টর অর সাইকিয়াট্রিস্ট এগুলোর বিজ্ঞান ভিত্তিক সমাধান খোঁজেন এইসব বিষয়ে বিশ্বাস করা না করার জায়গা থেকে যেহেতু এটা রেডিও অনুষ্ঠান সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে ইন্সপায়ার করি না কিন্তু এটা একটা এন্টারটেইনিং শো মানুষ যখন বিভিন্ন রকমের সমস্যায় থাকে একটা কথা বলেন গ্রাম অঞ্চলে যে আল্লাহ লাগে হিল্লাও লাগে আমি ঠিক জানি এটার মিনিংটা কি আমি যেটা বলবো যে এইসব বিষয়ে বিশ্বাস না করে আপনারা বরং ডক্টরের কাছেই যান তারপরও রেজা ভাই অনেক অনেক অদ্ভুত রকমের মানুষ যদি ওনার জায়গা থেকে যদি আপনাদের মনে হয় যে না ইয়াস হি ক্যান ডু সামথিং ফর বেটারমেন্ট আপনার ভালোর জন্য সেটা উনি ব্যক্তিগতভাবে আপনাদেরকে কাউন্সিলিং করতে পারেন বাট নট ইন রেডিও তো আমি সেই জায়গা থেকে আপনাদের দম্পতিদ্বয়কে ধন্যবাদ জানাবো যে আমাদের এখানে আসার জন্য আর লাইভ নিয়ে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে প্রিয় শ্রোতা একটা স্পেশাল লাইভ এই আজকের দিনই যেহেতু শুক্রবারের দিন পড়ে গিয়েছে রাত ১১:৫০ এবং প্রতি শুক্রবার রাত ১১:৫০ আমরা এই কাজটি করে থাকি একটি বিশেষ লাইভ প্রচার করা হবে যে কথাটা আমরা আপনাদেরকে বারবার বলে আসছিলাম রেডিওতে যে আমাদেরকে যদি কেউ খোঁজ দেয় যে তার বাড়িটা হন্টেড এবং সে অদ্ভুত কিছু বিষয় অনেকদিন ধরেই অবলোকন করছে লম্বা সময় ধরে যেগুলোর কোনো ব্যাখ্যা খুঁজে পায় না তাদের বাড়িতে আমরা যাব খুব গোপনে যাব তার সঙ্গে কথা বলে এবং ওই বাড়িটাকে আমরা চেষ্টা করব স্বাভাবিক করার জন্য যেটা রেজা ভাই অনেক সময় একদম প্রথম দিকের গল্পে বলেছেন যে উনি শুধু বাড়ি না অনেক বড় বড় জায়গাকে উনি নাকি ফ্রি করে দিতে পারেন
আমি কখনো চ্যালেঞ্জ করি না ভাই
বটগাছের নিচে শ্মশান টশান এসব নাকি উনি করেছেন আমি গল্পে শুনেছি আপনার কাছ থেকে এরকম বাট ঠিক আছে ওনার
জাহির করি না
এবং আমরা কালকে একটা কাজ করছি খুবই দুঃসাহসী কাজ এটা আপনাদেরকে লাইভে আমরা দেখাবো আমরা একটা বাড়িতে যাচ্ছি একটা বাড়ি থেকে দাওয়াত পেয়েছি আমরা সেই বাড়িটাকে হন্টেড প্লেস মনে করি যাচ্ছি ওটাকে আমরা হন্টেড প্লেস ফ্রি করব সেটা আসর থেকে মুক্ত করব এই কাজটা করবেন রেজা ভাই সাথে আমি থাকবো এবং আপনাদেরকে আমরা ফেসবুক লাইভে এটা দেখাবো এটা খুবই সাহসী এবং চ্যালেঞ্জিং কাজ এবং এই কাজটা করতে গিয়ে লাইভে অনেক সময় আমরা ডিসকানেক্ট হয়ে যাই ফেসবুক থেকে এরকম হয়েছে যন্ত্রপাতি সবকিছু ঠিক আছে একদম 100% ওকে হঠাৎ করে ইলেকট্রিসিটি কম কিংবা যন্ত্রপাতি দেখা গেল হঠাৎ করে মনে হচ্ছে মাউসে ক্লিক করে সে কেউ বন্ধ করে দিয়েছে আমরা পাবলিকের কাছ থেকে অনেক গালিগালাজ খাই অনেক গালমন্দ খাই কিন্তু এই ধরনের ডিফিকাল্টি
আমাদের এমন হয়েছে সবার মোবাইল একসাথে হ্যাং হয়ে গেছে
সবার মোবাইল একসাথে হ্যাং হয়ে গেছে
মজার ব্যাপার বলি কিবরিয়া ভাই আমরা যে বাসায় আজকে যাবো রাতের বেলা আমাদের পুরো গোস্ট হান্টার টিম যখন শুনছে ওই বাড়ির ঘটনা সবাই কিন্তু আমাদেরকে রিজেক্ট করছে তো একমাত্র আমি আর কিবরিয়া ভাই রাজি হয়েছি যাওয়ার জন্য আমাদের পুরো টিম কিন্তু ভাই আসবে না ওরা ঘটনা শোনা পরে সবাই কিন্তু রিজেক্ট আসবে না
এবং খুব ইন্টারেস্টিং একটা গল্প আমি গল্পটা একটু হলেও বলি ওই বাসাটা কেউই ভাড়া হয় না শুধু দারো মানে গেয়ারটেকার শুধু থাকেন ওই বাসাটা দুটো রুমের মধ্যে আমরা শুনেছি এরকম কিছু ছবি উনি আমাদেরকে পাঠিয়েছেন যেটা খুব ইন্টারেস্টিং ছিল এবং ওই গেয়ারটেকার ওই বাড়িতে আছেন 30 বছর যাবৎ এবং উনি যে ঘটনাগুলোর মুখোমুখি হন সেটা উনি বলবেন আর এই ঘটনার মুখোমুখি হয়েছে আমাদের দরে আসা একজন গেস্ট অনেক আগের গেস্ট সে পুরো বিষয়টা বলার পর তাকে আমরা ওখানে পাঠিয়ে পুরো বিষয়টিকে আমরা আপনাদের সামনে লাইভে উপস্থাপন করার চেষ্টা করব এরকম ঘটনার চ্যালেঞ্জ নিয়ে ফেসবুকে লাখ লাখ মানুষকে একসাথে দেখানো এটা রীতিমতো টাফ পুরো বিষয়টা আমরা অটোমেটিক ক্যামেরায় ভিডিও করি সুতরাং যদি কোনো কারণে লাইভ ইন্টারাপ্ট হয় আমরা সঙ্গে সঙ্গে হয়তো একটু সময় নিব আমরা পুরো বিষয়টা ভিডিওটা আপনাদের ওখানে পোস্ট করে দেবো এবং আশা করছি লাইভে কোনো ইন্টারাপ্ট হবে না এটা বলেই আজকের এই অনুষ্ঠানটা শেষ করতে চাই আপনাদের দুজনের যদি কোনো পরামর্শ থাকে রেজা ভাই সেটা ব্যক্তিগত ভাবে দেবেন আমরা আজকের এই
আমি কিছু প্রশ্ন আগে দুটো প্রশ্ন করতে চাই যে মেয়েটার সমস্যা ওনার কি মাথার চুল কি হেয়ার ফল করে খুব বেশি চুল পরে ওনার পিঠে কি একসময় খুব লং ছিল
অনেক ছিল
আচ্ছা আমি দোয়া করবো যে সুস্থ হয়ে যায় আর যেহেতু রেডিওতে সমাধান দেওয়ার নিষেধ আছে আমি অফ এয়ারে চেষ্টা করবো কিছু বলার হ্যাঁ
ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সময়ের অভাবে প্রিয় শ্রোতা আমরা অনেক কিছু এখানে বলতে পারি না এবং যেটা বললো আসলে রেজা ভাই যে সমাধান দেওয়ার নিষেধ বিষয়টা এভাবে আমরা বলবো না বরং আমরা বলবো যে সমাধানটাকে আমরা ইন্সপায়ার করি না বিকজ যদিও এটা নন সায়েন্টিফিক শো, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনের অনেক বড় বড় সমস্যা যেটা সায়েন্টিফিক ওয়েতেই সমাধান হওয়া উচিত, সেই বিষয়গুলোতেই আমরা বরং ইন্সপায়ার করি আপনাদেরকে। রেজা ভাইকে কি কেউ কেউ এমন ভাবে ধরেন যে উনি আসলে কিছু না বলে ভয় থাকে না? তবে আমি মনে করি দিস ইজ ভেরি নন সায়েন্টিফিক এবং এগুলো বিশ্বাস না করাটাই বেটার। ওকে, আমরা শেষ করছি আজকের মতো। আপনারা অবশ্যই কালকের লাইভটি, যেটা 11:50 হবে, এটা একটা যুগান্তকারী লাইভ হবে, আমি আপনাদের কথা দিচ্ছি। এই কনফিডেন্ট নিয়ে আমরা মুভ করব, আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। পেজটির নাম আমি বলতে চাই আরেকবার, www.facebook.com/dortarot। আমি আবারও বলছি www.facebook.com/dortarot, দ্যাট ইজ ডট ট্যারোট। পেজটি তো অবশ্যই লাইক দিয়ে এই মুহূর্তে কানেক্ট হয়ে যাবেন। আজকের মতো শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.